بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ শরফে সুন্নাহ এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ থেকে, শরফ ও শরফে সুন্নাহ থেকে। আজকের বিষয়বস্তু হচ্ছে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল ইমানু বিল মিজান ইয়াউমাল কিয়ামাহ يوزن فيه الخير والشر له كفتان وله لسان. কিয়ামতের দিন দাড়িপাল্লা প্রতিষ্ঠা করা হবে এবং তাতে মানুষের সৎকর্ম এবং মন্দকর্ম, নেক আমল এবং বদ আমল অজন করা হবে। সেই দাড়িপাল্লার দুইটা কাফ থাকবে এবং তার মধ্যখানে একটা মানদণ্ড থাকবে। তো মূল বিষয় হচ্ছে ইয়াউমাল কিয়ামা, মানুষের নেক আমল এবং মন্দ কর্ম এসবগুলো অর্জন করার জন্য আল্লাহ আজ্জা ওয়াজাল মানদণ্ড রাখবেন, দাড়িপাল্লা রাখবেন, সেখানে মানুষের আমলগুলো অর্জন করা হবে। এই বিষয়ের প্রতি বিশ্বাস পোষণ করা ওয়াজিব। প্রত্যেক মুসলমানকে বিশ্বাস পোষণ করতে হবে যে তার আমল ইয়াউমাল কিয়ামা অর্জন করা হবে, দাড়িপাল্লাতে আল্লাহ আজ্জা ওয়াজাল সেগুলো অর্জন করবেন। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথায় বলি, ইমানু বিল মিজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মিজানের প্রতি বিশ্বাস স্থাপন করা। ইউজানু ফিহিল খায়র আওয়াশশার, তাতে ভালো এবং মন্দ অর্জন করা হবে। লাহু কিফফাতান, এই মিজানের মানে দাড়িপাল্লার দুইটা কিফ থাকবে, মানে দুইটা সাইড থাকবে এবং তার একটা মধ্যখানে তার একটা লিসান বা এটা ওই যে পাল্লার মধ্যখানে যে মানদণ্ডটা থাকে ওই মানদণ্ড থাকবে, দণ্ড থাকবে, মানদণ্ড থাকবে। এই কথাগুলোর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, মিন মাসাইল আল আকীদা আল ইমানু বিল মিজান আল্লাযী তুজানু বিহি আমালুল ইবাদ ইয়াউমাল কিয়ামা। আকিদা বিষয়ক আরেকটা মাসআলা হলো আল ইমানু বিল মিজান, মিজান বা দাড়িপাল্লায় বিশ্বাস করা। আল্লাযী তুজানুবিহি, যদ্দারা তুজানুবিহি আমালুল ইবাদ ইয়াউমাল কিয়ামা, যদ্দারা ইয়াউমাল কিয়ামা বান্দার আমাল কর্মগুলো অজন করা হবে। ক্বালা তাআলা ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিন আল হক فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. سورة الأعراف 8 نمبر آيات الله عز وجل ارشاد করেছেন, সেদিন যথার্থই ওজন করা হবে। فمن ثقلت موازينه, ভারী হবে, পাল্লা ভারী হবে, আর যার পাল্লা হালকা হবে তারাই হলো সেই সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমার বিমা খানুবি আয়াতিনা ইয়াজলিমুন, তারা আমার আয়াতগুলোকে অস্বীকারের মাধ্যমে নিজের প্রতি জুলুম করে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। وفي الآية الأخرى خسروا أنفسهم في جهنم خالدون অন্যায়াতে আল্লাহ আজ্জাল বলছেন যে তারা হচ্ছে সেইসব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল থাকবে। ইদা থাকুলা মিজানুল হাসানাত সাঈদ আল আবদ ওয়া ইদা আকাস ওয়া থাকুলাত সাইয়্যাত হালাক আল আবদ, যখন উত্তম কর্মের বা সৎকর্মের পাল্লা যখন বাড়ি হবে তখনই বান্দা সফলকাম হবে, সৌভাগ্যবান হবে, আর যখন বিষয়টার ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এদের সম্পর্কে যে সুরাতুল কারিআতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে যার ওজন ভারী হবে, যার আমলগুলো নেক আমলগুলো নেক আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখী স্বচ্ছন্দ জীবনযাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার নেক আমলের পাল্লা হালকা হবে তাহলে তার ঠিকানা হবে হাওয়িয়া। আর আপনি জানেন কি তা কি হাওয়িয়া? কি নারুন হামিয়া? সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, অর্থাৎ জাহান্নাম। হাদা মিন আদিলিল্লাহি জাল্লা ওয়ালা, এটা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইনসাফ। আন্নাহু ইউআযিনু বাইনা হাসানাতিহিম ওয়া সাইয়্যাতিহিম বিমিজানিন ইয়ারাউনাহু, যে তিনি কিয়ামতের দিন মানুষের ভালো কর্ম এবং মন্দ কর্মগুলোকে দাড়িপাল্লা দিয়ে ওজন করবেন এবং তারা সেটা দেখবে, এই পরিমাপ কর্মটা তারা দেখবে, তাদের আমলগুলো মাপা হচ্ছে এটা তারা নিজেরা দেখবে। মিজানিন মাহসুস, এবং বাহ্যিক পাল্লা, মিজান মাহসুস মানে যে পাল্লাটা মানুষ প্রত্যক্ষ করবে, দেখবে, যে পাল্লার দুইটা সাইড থাকবে এবং যার একটা মানদণ্ড থাকবে। ওয়ালাহু লিসান তুজাউল হাসানাতু ফি কিফফা, ওই পাল্লার একদিকে ভালো কর্মগুলোকে উঠানো হবে, রাখা হবে, ওয়াসাইয়্যাতু ফি কিফফা, আর মন্দ কর্মগুলোকে আরেকটা সাইডে রাখা হবে। কামা দাল্লা আলা যালিকাল কিতাব ওয়াস সুন্নাহ, এ বিষয়ে কোরআন, কিতাব কোরআন এবং সুন্নাহর দলিল রয়েছে। খিলাফান লিল মুতাযিলা আল্লাযিনা ইয়াকুলুন المراد بالموازين والميزان إقامة العدل, তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটাই যে তারা বিশ্বাস করেন কিয়ামতের দিন প্রকৃত অর্থে বাহ্যিক দাড়িপাল্লা যেটা মানুষ প্রত্যক্ষ করবে ওই রকম দাড়িপাল্লা দিয়েই, যেটা মানুষ দেখতে পাবে ওইভাবেই মানুষের আমলগুলো ওজন করা হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। প্রত্যন্তরে মুতাযিলা রায়ের বিপরীত আকীদা পোষণ করে, তাদের কথা হচ্ছে যে এখানে যে কোরআন এবং সুন্নাতে যেখানে মিজানের কথা বলা হয়েছে সেই মিজান দ্বারা আসলে মানে প্রকৃত অর্থে কোনো দাড়িপাল্লা বোঝানো হয়নি, সেখানে একামতুল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করা হবে, দাড়িপাল্লা পরিমাপ করা হবে, এর দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করা হবে এটা বোঝানো হয়েছে। মানে তাদের কথা হলো যে প্রকৃত অর্থে এবং বাহ্যিক অর্থেই আক্ষরিক অর্থেই যে দাড়িপাল্লা থাকবে এরকম কিছু না। ওয়া ইল্লা ফালাইসা হুনাকা মিজানুন মাহসুসুন বিনাআন আলা মাযহাবিহিমুল বাতিল, তাদের বাতিল মাযহাব অনুযায়ী মুতাযিলাদের যে ওইখানে কোনো আক্ষরিক অর্থে কোনো মিজান বা দাড়িপাল্লা থাকবে না। লিআন্নাহুম ইয়াতামিদুনা আলা উকুলিহিম, তারা এই দাবি করে এই কারণে যে তারা তাদের মাযহাবের ভিত্তি হচ্ছে তাদের আকল, তারা তাদের বিবেক বুদ্ধি দ্বারা যা বুঝে সেটাই বলে থাকে। ওলা ইয়াতামিদুনা আলান নুসুস, দীনী বিষয়ে তারা প্রমাণের উপরে নির্ভর করে না। ফাল মিজান হাকিকি, প্রকৃত বিষয় হচ্ছে যে একদম আক্ষরিক অর্থেই দাড়িপাল্লা থাকবে, লাহু কিফাতানে, এই দাড়িপাল্লার দুইটা সাইড থাকবে, এবং এই যে তার লিসান থাকবে, পরিমাপ করার যে মধ্যখানে যে মানদণ্ড থাকে ওইটা থাকবে। কামা যা আফিল হাদিস সহিহা, যেভাবে সহি হাদিসগুলোতে বর্ণিত রয়েছে। তারপরে শেখ সালে আল ফৌজান হাফিজাহুল্লাহ ইমাম বারবাহারি রহমাহুল্লাহর এই কথা, ইউজানু ফিহিল খাইর ওয়াশ শার, এই দাড়িপাল্লাতে ভালো এবং মন্দ পরিমাপ করা হবে, এই কথার ব্যাখ্যায় তিনি বলছেন আইল হাসানাত ওয়া সাইয়্যাত, মানে খায়ের এবং শর বলতে কি হাসানাত এবং সাইয়্যাত, উত্তম কর্ম এবং মন্দ কর্ম। কাউলুহু লাহু কিফাতানি ওয়া লাহু লিসান, তার দুইটা কিফ থাকবে এবং এদের একটা লিসান বা মানদণ্ড থাকবে, এর ব্যাখ্যা কি লাহু কিফাতানি কামা জাআ ফিল আহাদিস, এর দুইটা কিফ বা দুইটা সাইড থাকবে। তু দাউল হাসানাতু ফি কিফা, যার একটা সাইডে উত্তম ভালো কর্মগুলোকে রাখা হবে, ওয়া সাইয়্যাতু ফি কিফা, এবং অন্য সাইডে মন্দ কর্মগুলোকে রাখা হবে। কামা ফি হাদিসিল বিতাকা, বিতাকা হাদিসুল বিতাকা নামে সুপ্রসিদ্ধ হাদিসের মধ্যে যে বিষয়টা আসছে, ফি কিসাতিল লাযী লাহু তিসআতুন ওয়া তিসউনা সিজিল্লা কুল্লু সিজিল্লিন মিনহা মুদ্দাল বাসার, ওই ব্যক্তি সম্পর্কে হাদিসুল বিতাকাতে যে ব্যক্তির বর্ণনা আসছে যে আল্লাযী লাহু তিসআতুন ওয়া তিসউনা সিজিল্লা, যার 99টা নামায় আমল থাকবে, কুল্লু সিজিল্লিন মিনহা মুদ্দাল বাসার, এক একটা নামায় আমল বা একটা এক একটা ভই তার হবে মুদ্দাল বাসার, চোখের যতটুকু চক্ষুসীমা পর্যন্ত, তামলা উহু বিসাইয়াত, এবং এই সবগুলাই থাকবে মন্দকর্মে ভরপুর। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে হাল্লাকা মিন হাসানা, যে তোমার কি কোনো উত্তম কর্ম আছে? ফায়াকুলু লা ইয়া রাব্বি, সে স্বীকার করবে যে না রব, আমার কোনো ভালো কর্ম নেই। ফায়াতাআযামু হাযিহিস সাহাইফ আল কাবীরা ওয়া ইয়াকুলু লা ইয়া রাব্বি, একটার পর একটা এই সাহাইফ বা এই যে তার নামায় আমলগুলো দেখানো হবে এবং সে বলবে, তাকে জিজ্ঞেস করা হবে তোমার কোনো ভালো কর্ম আছে কি, তখন সে বলতেই থাকবে লা ইয়া রাব্বি, না আমার কোনো ভালো কর্ম নেই। ফায়ুকালু বালা ইন্নাকা লা তুজলাম ইনদানা, তখন তাকে যখন সে একদম নিজের মন্দ কর্মগুলো তার কাছে সব কিছু প্রমাণিত হয়ে যাবে, সে যখন একদম নিরাশ হয়ে যাবে, পড়বে নিজের মন্দ কর্মগুলোর এই অবস্থা দেখে, তার নামায় আমলগুলো মন্দ কর্মে ভরপুর যখন সে দেখতে পারবে একটার পর একটা, তখন আল্লাহ আজ্জা ওয়াজাল তাকে বলবেন ইন্নাকা লা তুজলাম ইন্দানা, তুমি আমার কাছে তুমি অত্যাচারিত হবে না, তোমাকে জুলুম করা হবে না। লাকা হাসানা, তোমার উত্তম কর্ম রয়ে গেছে। ফায়ুতাবি বিতাকাতিন ফিহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ফাতুদাউ ফি কিফাতিন ওয়া তুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন ফাতারজুহাল বিতাকা ওয়া তাতীশু সিজিল্লাত ফায়াদখুলুল জান্নাহ, তখন যখন সে একদম নিরাশ হয়ে পড়বে তখন আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলবেন যে তুমি আমার কাছে তোমার প্রতি অত্যাচার করা হবে না, আমার কাছে তুমি অত্যাচারিত হবে না, তোমার একটা ভালো কর্ম রয়ে গেছে। তখন ফাইয়তা বিবিতা কাথিন, তখন একটা কাগজ নিয়ে আসা হবে, একটা কার্ড নিয়ে আসা হবে, যে কার্ডের মধ্যে বা যে কাগজের মধ্যে থাকবে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শাহাদাতাইন লিখা একটা কাগজ নিয়ে আসা হবে। তখন এই বিতাকা, এই কাগজটুকু রাখা হবে দাড়িপাল্লার একদিকে, আর সেই যে তিসআতুন ওয়া তিসউনা সিজিল্লান, এই যে 99টা নামায় আমাল যেগুলো মন্দকর্মে ভরপুর, ওইগুলোকে রাখা হবে একদিকে। অর্থাৎ তখন ফাতারজুহু আল বিতাকা, ফাতারজুহুল বিতাকা, তখন এই শাহাদাতাইন লিখা কাগজটুকু যে পাল্লা রাখা হবে ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে, এবং এত ভারী হবে বা তাতিশু সিজিল্লাত, এর ভারে অন্যদিকে যে মন্দ আমলের যে নামায় আমলগুলো রাখা হয়েছে ওইগুলো সব উড়ে যাবে। ফায়াদখুলুল জান্নাহ, এবং সে জান্নাতে প্রবেশ করবে। হাযা দালিলুন আলা আন্না হুনাকা কিফফাতাইনি লিহাযাল মিজান তুদাউ ফিহা আল আমালু ইয়াউমাল কিয়ামা, এই হাদিসটি হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, এটা তিরমিজির হাদিস এবং মুস্তাদরাক হাকিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে ওই হাদিসটা বর্ণিত রয়েছে। এই হাদিসটা হচ্ছে দলিল, সুস্পষ্ট দলিল, আলা আন্না হুনাকা কিফতাইন, যে দাড়িপাল্লার দুইটা সাইড থাকবে, যেটা আমরা এই হাদিস থেকে জানলাম যে আল্লাহ আজ্জা ওয়াজাল তার ওই দাড়িপাল্লার একদিকে রাখবেন এই বিতাকা, যেখানে লেখা থাকবে শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাতাইন লেখা থাকবে। আর একদিকে তার আরেক পাল্লায়, তো পাল্লার আরেকটা সাইডে উঠানো হবে তার ওই মন্দকর্মের নামায় আমলগুলো। তো এটা সুস্পষ্ট প্রমাণ যে আক্ষরিক অর্থে দাড়িপাল্লা থাকবে এবং তার দুইটা সাইড থাকবে এবং একটা মানদণ্ড থাকবে। বিহাদাল মিজান তুজাউ ফিহা আল আমালু ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা মিজান থাকবে, এটার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে এটুকু। ওয়ালাহু লিসান, এবং তার একটা লিসান বা ওই যে মানদণ্ড মধ্যখানে যেটা মানদণ্ড ঠিক করে এটাও থাকবে। লিসানুল মিজান মারুফুন ইন্দান্নাস, দাড়িপাল্লার লিসান যেটা এটা মানুষ সবাই চিনে, সম্মুনাহু কালবাল মিজান, যেটাকে দাড়িপাল্লার একদম মানে মেইন পরিমাপক বলা হয়, মানে পাল্লার যে মধ্যখানে যে মানদণ্ডটা থাকে এবং যেটা দ্বারা মূল পরিমাপ যেটা চিহ্নিত করে। আল্লাদি ইয়ামিনু ইয়ামিলু ইয়ামনাতান আও ইয়াসরাতান, পাল্লার মধ্যখানে যে মানদণ্ডটা হয়তো ডান দিকে বা বাম দিকে ঝুঁকে পড়ে কিংবা সঠিক থাকে। ফাইজা তাসাওয়াতিল কিফাতান ইতাদালা কলবুল মিজান, যখন দুই দিকের পাল্লা, দুই দিকে রাখা বস্তু যখন সমান থাকে তখন ওই মানদণ্ডটা একদম মধ্যখানে ঠেকে যায়। ইতাদালা কলবুল মিজান, একদম এই মিজানের এই কলব, ওই মানদণ্ডটা পরিমাপকটা একদম মধ্যখানে এসে ঠেকে। ওইজা রাজাহাত কিফাতান মালাল কলব, আর যখন তার একটা সাইড ভারী হয় তখন ওই দিকে এই মানদণ্ডটা ঝুঁকে পড়ে। তো যেটা বাহ্যিক আক্ষরিক করতেই যে দাড়িপাল্লা দিয়ে আমরা বিভিন্ন বস্তু কিনি, ওই রকমই দাড়িপাল্লা থাকবে, যার দুইটা সাইড থাকবে এবং যার মধ্যখানে একটা পরিমাপক থাকবে। এই হলো ইয়াউমাল কিয়ামা মিজান সম্পর্কে বা মিজানের উপরে বিশ্বাস সম্পর্কে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর কথা, এবং এই কথাগুলোর যে ব্যাখ্যা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ দিয়েছেন এটা এখানেই শেষ। এখন এখানে সাধারণভাবে আমাদের এই বিষয়গুলোতে যে প্রশ্নগুলো আসে আমাদের মনে দেখা দেয়, এইগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া সাদাত। প্রথমত, একটা প্রশ্ন হচ্ছে যে আমরা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ মিজানের ব্যাখ্যায় প্রথম যে আয়াতটা উল্লেখ করেছেন সূরাতুল আরাফের 8 এবং 9 নম্বর আয়াত, ওইখানে দেখা যায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, বল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফমন সকুলত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের মাওয়াজিনগুলো বা যার মাওয়াজিনগুলো মিজান বা দাড়িপাল্লাগুলো ভারী হবে, মাওয়াজিন শব্দটা বহুবচন উল্লেখ করা হয়েছে, যেটা মিজানের বহুবচন। আচ্ছা, সূরাতুল আম্বিয়াতেও দেখা যায় যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি ন্যায় বিচারের মানদণ্ড বা ন্যায় বিচারের দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করব ইয়াউমাল কিয়ামা। ওয়ানাজাউল মাওয়াজিন, এখানে নদাউল মাওয়াজিন বলা হয়েছে যে আমি আক্ষরিক অর্থে মানে বাহ্যিক তার যে শাব্দিক যে তর্জমাটা, নদাউল মাওয়াজিন, আমি প্রতিষ্ঠিত করব দাড়িপাল্লাগুলো ন্যায়ের বা ইনসাফের দাড়িপাল্লাগুলো আমি প্রতিষ্ঠিত করব ইয়াউমুল কিয়ামাহ। এখানে দাড়িপাল্লাগুলো বলা হয়েছে, মিজানের বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে মাওয়াজিন। তারপরে যেমন এই যে সূরাতুল আরাফে আমরা দেখলাম যে এখানেও বলা হয়েছে মাওয়াজিন, ফমান সাকুলাত মাওয়াজিনুহ। তো এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে ইয়াউমুল কিয়ামা অনেকগুলো দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করা হবে, কারণ মিজানের বহুবচন মাওয়াজিন শব্দ বলা হয়েছে। আমরা যদি দেখি সহিহ বুখারি এবং মুসলিমে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুটি বাক্য আল্লাহ সুবহান রহমানের কাছে অনেক খুবই প্রিয় এবং মুখে খুবই হালকা, উচ্চারণে খুবই হালকা, সাকিলাতানি ফিল মিজান এবং মিজানে খুবই ভারী, দাড়িপাল্লায় খুবই ভারী। এখানে আল মিজান এক বচন ব্যবহার করা হয়েছে, মিজান মাওয়াজিন বলা হয়নি, সাকিলাতানি ফিল মিজান। এখন প্রশ্ন হলো যে ইয়াউমুল কিয়ামা কি অনেকগুলো, যেমন কোরআনে কারিমের ওই আয়াতগুলোতে মাওয়াজিন বলা হয়েছে, সে তা থেকে বোঝা যায় যে অনেকগুলো দাড়িপাল্লা থাকবে, এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের এই হাদিস থেকে জানা যায় যে মিজান এক এই জায়গাতে এক একটার কথা বলা হয়েছে, আল মিজান, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, খফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান। এখন প্রকৃত বিষয়টা কি, এখানে কোরআনের ভাষ্য হচ্ছে একরকম এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের হাদিসের ভাষ্য হচ্ছে একরকম। এখন কোরআন এবং সহিহ সুন্নার মধ্যে কি তাআরুজ থাকতে পারে, কন্ট্রাডিকশন থাকতে পারে? বাহ্যিকভাবে এখানে কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে, এক জায়গাতে বহুবচন বলা হয়েছে, এক জায়গাতে এক বচন বলা হয়েছে। আমরা জানি যে কোরআন এবং সহিহ সুন্না কখনো পরস্পর বিরোধী এবং সাংঘর্ষিক এক, মানে কোরআন এবং সুন্নার বক্তব্যগুলো সাংঘর্ষিক হতে পারে না, পরস্পর বিপরীত হতে পারে না। কোরআনের তাফসির, কোরআন অতএব কোরআনের এক আয়াত অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক যেমন হতে পারে না, তেমনি কোরআনের তাফসির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সহিহ সুন্নাহ কখনো কোরআনে করিমের সাথে সাংঘর্ষিক হতে পারে না, বিপরীত হতে পারে না। তো এই যে বৈপরীত্য, বাহ্যিকভাবে আমরা এই যে বৈপরীত্য দেখছি, এর জবাব কী? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে এই প্রশ্নের জবাবে আমরা বলতে পারি, বা এখানে আমরা সমন্বয় করব এভাবে যে কোরআনে কারিমে যেখানে মাওয়াজিন বলা হয়েছে, ওয়া নাযউ ওয়া নাযউ আল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ কিম্বা ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক লির রহমান ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক ফমান সাকুলাত মাওয়াজিনু। তো এই যে আয়াতগুলোতে মাওয়াজিন বলা হয়েছে, সেখানে দাড়িপাল্লা বোঝানো হয়নি, বরঞ্চ দাড়িপাল্লাতে যে বিষয়গুলো পরিমাপ করা হবে ওইগুলো বোঝানো হয়েছে। পাল্লা ভারী হবে, পাল্লাগুলো ভারী হবে, মানে পাল্লাগুলোতে যা পরিমাপ করা হবে ওইগুলো ভারী হবে। তো এইভাবে পাল্লা বলে পাল্লায় যে বিষয়গুলো ওজন করা হয় ওইগুলো বোঝানো, এটা আহলে আরবের, আরববাসী বা বাংলাবাসী সববাসীদের মধ্যেই এরকম ব্যবহার, শব্দের এরকম বহুল ব্যবহার পাওয়া যায়, যে পাল্লা বলে পাল্লার মধ্যে যে বিষয়, যে যে বস্তুটা ওজন করা হয় ওই বস্তুকে বোঝানো হয়। তো যেখানে মাওয়াজিন বহুবচন বলা হয়েছে, সেখানে মাওয়াজিন বলতে মূল দাড়িপাল্লা বা পরিমাপককে বোঝানো হয়নি, বরং যে বস্তুকে পরিমাপ করা হবে ওই বস্তুগুলোকে বোঝানো হয়েছে, এবং ওই বস্তুগুলো যেহেতু অনেকগুলো সেই হিসাবে মাওয়াজিন বলা হয়েছে। এবং যেখানে মিজান বলা হয়েছে, এক বচন বলা হয়েছে, ওইখানে মূল পরিমাপককে বোঝানো হয়েছে, পরিমাপের যন্ত্রটাকেই বোঝানো হয়েছে। পরিমাপের যন্ত্রটা হবে একটা, হ্যাঁ, ওই হিসাবে আল মিজান, সাকিলাতানি ফিল মিজান, এক বচন বলা হয়েছে। এটা মানে পরিমাপক হবে একটা, পরিমাপের যন্ত্র হবে একটা, আর যে বিষয়গুলোকে পরিমাপ করা হবে এগুলো যেহেতু অসংখ্য, সেই অর্থে বলা হয়েছে মওয়াজিন। এটা একটা জবাব। আরেকটা জবাব হতে পারে যে প্রত্যেক উম্মতের জন্য একটা করে দাড়িপাল্লা থাকবে, প্রত্যেক উম্মার জন্য একটা করে দাড়িপাল্লা থাকবে, সেই হিসাবে মওয়াজিন অনেকগুলো, যেহেতু অনেক অনেকগুলো উম্মা এবং প্রত্যেক উম্মতের জন্য যদি একটা করে দাড়িপাল্লা থাকে তাহলে অনেকগুলো, তো সেই হিসাবে মওয়াজিন বলা হয়েছে। আর আরেকটা জবাব হতে পারে, তাহলে যদি আমরা বলি যে অনেকগুলো, যে প্রত্যেক উম্মার জন্য একটা করে মিজান থাকবে, তাহলে তো মওয়াজিন অনেকগুলো মওয়াজিন হবে, এটা আমরা বুঝলাম। তাহলে মিজান যেটা বলা হইল সাকিলাতানে ফিল মিজান, এইটার জবাব কী দেবো? এটার জবাব হচ্ছে যে সাকিলাতানে ফিল মিজান পাল্লায় ভারী হবে, তার মানে কি ওজনে ভারী হবে, আই ফিল ওজন। সাকিলাতানে ফিল মিজান বলতে এখানে মিজান বলতে পরিমাপ যন্ত্রকে বোঝানো হয়নি, বরং ওজনটাকে বোঝানো হয়েছে, যে ওজনে ভারী হবে। কিন্তু এইটুকু বলার পরে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি স্পষ্ট মনে হয় এবং আল্লাহ তাআলা এই সবচেয়ে ভালো জানেন, যে পরিমাপ যন্ত্র হবে একটাই, আর যেটা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে সাকিলাতানে ফিল মিজান, মিজান এক বচন ব্যবহার করা হয়েছে, তো তিনি বলতেছেন যে দলিল এই এই সম্পর্কিত দলিল আদিল্লাগুলোর ভিত্তিতে যে বিষয়টা সবচেয়ে বেশি স্পষ্ট এবং পরিষ্কার মনে হয় এবং সর্ববিষয়ে আল্লাহই সবচেয়ে বেশি জানেন, যে পরিমাপ যন্ত্র হবে একটা, আর যেখানে মওয়াজিন মিজান বহু বচন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে ওজনকৃত বস্তুগুলো, যেহেতু অনেকগুলো বস্তু হবে সেই হিসাবে ওইগুলোকে মওয়াজিন বলা হয়েছে। এবং এর দলিল কি? ফামান সাকুলাত মওয়াজিনহু, ফামান সাকুলাত মওয়াজিনহু, যার মিজানগুলো ভারী হবে, যার মিজানগুলো ভারী হবে, তো যার মিজানগুলো ভারী হবে, এখানে বান্দার মিজান হু হু যে জমির, এই জমিরের মর্জা হচ্ছে ইনসান, যে ইনসানের বা যে মানুষের মিজানগুলো ভারী হবে, তার মানে কি যে মানুষের কর্মগুলো, কারণ ওজন করা হবে তার কর্মকে, অতএব ওজনকৃত বস্তু বোঝানো হয়েছে, যে তা যে বস্তুগুলোকে ওজন করা হবে, যে মানুষের কর্মগুলোকে কর্ম, যে মানুষের কর্ম ভারী হবে, ওজনে ভারী হবে। তো এই 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 আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে মওয়াজিন বলতে পরিমাপ যন্ত্রকে বোঝানো হয়নি, বরঞ্চ যেহেতু মওয়াজিন হু, যার মওয়াজিনগুলো ভারী হবে, যেহেতু পরিমাপ যন্ত্রের মালিক কোনো মানুষ না, পরিমাপ যন্ত্রের মালিক হচ্ছেন আল্লাহ আজ্জা হচ্ছেন, আর এখানে বলা হয়েছে যে যার মওয়াজিনগুলো, যার মিজানগুলো, যে যে মানুষের মিজানগুলো, তো মানুষের মিজান বলতে কি, যেহেতু মানুষের কোনো দাড়িপাল্লার মালিক মানুষ না, বরঞ্চ সে কিসের মালিক, সে হচ্ছে তার কর্মের মালিক, তার যে কর্মগুলোকে ওজন করা হবে এইগুলো যদি ভারী হয়, তো এই দলিলের ভিত্তিতে শাইখুনা উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আমার কাছে এটাই সবচেয়ে বেশি স্পষ্ট মনে হচ্ছে যে মিজান বা দাড়িপাল্লা হবে একটা, অনেকগুলো হবে না। যদিও উলামায়ে কেরাম এর বিভিন্ন জবাব দিয়েছেন, যেগুলো এই যে আমরা প্রথমে উনি বলছেন যে মাওয়াজিন হয়তো এটা হতে পারে, মাওয়াজিন প্রথমত এই প্রথম যে জব, যে এখানে মাওয়াজিন বলতে মানুষের কর্মগুলোকে বোঝানো হয়েছে, যে বিষয়গুলোকে অর্জন করা হবে ওইগুলা। আর আরেকটা হচ্ছে যে হয়তো হতে পারে যে প্রত্যেক উম্মার জন্য একটা করে দাড়িপাল্লা থাকবে, সেই হিসাবে মাওয়াজিন বলা হয়েছে। আর মিজান বলা হয়েছে এই অর্থে যে ওজন বা মানে বাড়ি হিসাবে ওজন ওজন সকিলাতানি ফিল মিজান, সকিলাতানি ফিল মিজান বলতে সকিলাতানি ফিল ওজন, ওজনে ভারী হবে। এখানে মিজান এক বচন যেখানে বলা হয়েছে ওইটা দ্বারা পরিমাপ যন্ত্রকে বোঝানো হয়নি, এটা হচ্ছে একটা জব। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এইটাই দলিল, কোরআন এবং সুন্নার দলিল প্রমাণের ভিত্তিতে এটাই সবচেয়ে বেশি স্পষ্ট সুস্পষ্ট বলে মনে হয় যে মিজান বা পরিমাপ যন্ত্র হবে একটা, যেটা দ্বারা মানুষের কর্মগুলোকে ওজন করা হবে। তবে হ্যাঁ, যেহেতু এই বিষয়গুলো সব কিছু সুস্পষ্ট না, অতএব একদম বিজ্জাপ্ত এইটুকু বলা ঠিক হবে না, এই বিষয়ে কোনো ফাইনাল সিদ্ধান্ত দেওয়া বা নিশ্চিতভাবে এটা বলা যে পরিমাপ যন্ত্র একটাই হবে, অনেকগুলো হবে না, এটা না বলা বরঞ্চ তওয়াক্কুফ করা উচিত। হ্যাঁ, এটা নিশ্চিতভাবে এটা বলা উচিত না যে প্রত্যেক উম্মতের জন্য একটা করে মিজান হবে, কিংবা সকল উম্মতের জন্য একটা মিজান হবে, এটা বলা উচিত না, না বলাই উত্তম। যদিও দলিল প্রমাণের দ্বারা এই বিষয়টা মানে বেশি অতিরিক্ত মানে বেশি স্পষ্ট মনে হচ্ছে যে মিজান একটাই হবে, ওয়াল ইলমু ইনদাল্লাহ। তবে প্রত্যেক মুমিনের উচিত, মুসলমানের উচিত বিশ্বাস, এই এই বিশ্বাস পোষণ করা যে কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করবেন, মানুষের ভালো এবং মন্দ কর্ম সেখানে পরিমাপ করা হবে, এই বিশ্বাস অবশ্যই পোষণ করতে হবে। এবং এই যে শেখ ফৌজান হাফিজাহুল্লাহর বক্তব্য এবং ইমাম বারবারি রাহিমাহুল্লাহর বক্তব্যের মধ্যে এই বিষয়টা সুস্পষ্ট যে এই দাড়িপাল্লাগুলো হবে আক্ষরিক অর্থেই দাড়িপাল্লা, আক্ষরিক অর্থেই দাড়িপাল্লা। আমরা দাড়িপাল্লা যে বলতে যেটা বুঝি ওই রকমই দাড়িপাল্লা হবে। মুতাজিলিদের মতো এইটুকু বলা যাবে না যে এখানে দাড়িপাল্লা বলতে আসলে প্রকৃত অর্থে বা আক্ষরিক অর্থে কোনো দাড়িপাল্লা থাকবে না, এখানে দাড়িপাল্লা বলতে ন্যায় বিচারকে বোঝানো হয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত এরূপ কথা বলেন না, কারণ কোরআন এবং সুন্নার যে দলিলগুলো, এতদ বিষয়ক যে দলিলগুলো, সেই দলিলগুলোতে আক্ষরিক অর্থে মিজানের কথা বলা হয়েছে। এখন এই বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করা, বাহ্যিক অর্থকে কোনো শব্দের বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করার জন্য সুস্পষ্ট দলিল থাকতে হবে। মুতাজিলিরা তারা এই বাহ্যিক অর্থকে বাদ দিয়ে তারা যে ভিন্ন অর্থ গ্রহণ করলো এর পক্ষে কোনো প্রমাণ নেই, এটা কেবল তাদের একটা যুক্তি বা তাদের মানে বুদ্ধিপ্রসূত একটা বক্তব্য। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন যে এটা আক্ষরিক অর্থে এটা মিজান বা দাড়িপাল্লা হবে, এর কারণ কি যে কোরআন এবং সুন্নার মধ্যে এটা এটাকে মিজান বলা হয়েছে, এবং সেই মিজান আক্ষরিক অর্থেই যে মিজান এটাও সুন্নার মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে, কারণ বলা হয়েছে যে ওই মিজানের বা ওই পাল্লার দুইটা সাইড থাকবে। হ্যাঁ, কিফাতান দুইটা সাইড থাকবে এবং তার মধ্যখানে লিসান থাকবে, পাল্লার মধ্যখানের যে পরিমাপক মূল মানদণ্ড যেটা ওইটা থাকবে। সুতরাং এখানে আক্ষরিক অর্থে যে এটা দাড়িপাল্লা সেটা বোঝানো হয়েছে, এই অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করার কোনো সুযোগ এই জায়গাতে নেই। মুতাজিলিদের তাদের এই যে তাদের তাদের মাজহাবটা এটা হচ্ছে যুক্তি নির্ভর, তারা প্রমাণের উপরে নির্ভরশীল না, যে কারণে তারা কোরআন এবং সুন্নার বাহ্যিক অর্থকে বাদ দিয়ে তাদের মন গড়া যুক্তিপ্রসূত বা বুদ্ধিপ্রসূত যে কোনো একটা অর্থ তারা গ্রহণ করে থাকে, যেটা হচ্ছে একদম বাতিল এবং যেটা কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি হতে পারে না। এটা কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি কি, যে কোনো বিষয়ে কোরআন এবং সুন্নার বাহ্যিক যে অর্থ আছে আপনাকে সেই বাহ্যিক অর্থটা গ্রহণ করতে হবে, যতক্ষণ না ভিন্ন অর্থ গ্রহণের পক্ষে সুস্পষ্ট বিশুদ্ধ কোনো প্রমাণ পাওয়া যাবে। যদি ওই বাহ্যিক অর্থকে বাদ দিয়ে ভিন্ন অর্থ গ্রহণ করার পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ বিশুদ্ধ কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে সেটা করা যাবে, নতুবা ওই বাহ্যিক অর্থটাকে গ্রহণ করতে হবে। এখন তারা যে মিজানের অর্থ এখানে আদাল বা ইনসাফ প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠাকে বুঝালো, এর পক্ষে কি কোনো তাদের কাছে কোনো প্রমাণ কোরআন এবং সুন্নার কোনো প্রমাণ আছে, বিশুদ্ধ কোনো প্রমাণ আছে? নেই। অতএব তাদের এই দাবি বাতিল। তারা তাদের পক্ষে একটা কথা বলে থাকে যে এই যে কোরআনে করিমের সূরাতুন নাহালের আয়াত ইন্নাল্লাহ ইয়আমুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার এবং এহসানের নির্দেশ দেন। তো এখানে ন্যায় প্রতিষ্ঠা এবং এহসানের নির্দেশ দেন, এটা তো আমরা সবাই এই এই আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় প্রতিষ্ঠার আদলের নির্দেশ দেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আদলকে ভালোবাসেন এহসানকে ভালোবাসেন, এটা আহলুস সুন্নাহ সবাই স্বীকার করে। কিন্তু তাই বলে মিজানের অর্থ যে আদল হয়ে গেল, আদল প্রতিষ্ঠা হয়ে গেল, এটা কীভাবে, এটার পক্ষে কী দলিল? কোনো দলিল নেই। তারপরে তৃতীয় বিষয় হলো যে আমলগুলো কীভাবে অর্জন করা হবে, কারণ আমল হচ্ছে একটা এটা আমল এটা মানে শারীরিক বা কোনো বস্তু না, শারীরিক কোনো বস্তু না বা প্রকাশ্যমান কোনো বস্তু না, আমল হচ্ছে এটা একটা অর্থগত বিষয়। আপনি একটা নেক আমল করলেন, যেমন দুই রাখাত সালাত পড়লেন, এটা একটা নেক আমল। এই নেক আমলকে আপনি ধরতেও পারতেছেন না শুইতেও পারতেছেন না, কারণ এটার কোনো এটার বাহ্যিক কোনো রূপ নেই, এটা কোনো বাহ্যিক কোনো বস্তু না, এটা হচ্ছে অর্থগত একটা বিষয়। এখন এই অর্থগত বিষয়কে আপনি পাল্লাতে উঠাবেন কী করে? কোনো আহলুল বাতিলের মধ্যে কিংবা অনেক মুসলমানের মনের মধ্যে এই প্রশ্ন আসতে পারে যে আমরা বিশ্বাস করলাম কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়াজেল মানুষের কর্মগুলোকে ওজন করবেন, পরিমাপ করবেন। এখন কীভাবে পরিমাপ করবেন? কর্ম ভালো এবং মন্দ, এই যে কর্ম, এই কর্মটা তো এটার তো কোনো রূপরেখা নেই, এটা তো কোনো বাহ্যিক কোনো বস্তু না যে এটাকে আপনি পাল্লায় উঠাবেন, এটা তো হচ্ছে একটা অর্থগত বিষয়। সে অর্থগত বিষয়কে আপনি পাল্লায় উঠাবেন কী করে? এটার কোনো দেহ নেই, এটার কোনো শরীর বা আকৃতি নেই। আজকে যদি এটা ওই চিনি ময়দা টাইপের কিছু হইতো তাহলে এটাকে আপনি পাল্লায় উঠাইতে পারতেন, এটা তো ওরকম কিছু না। এর জব কি? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এর জব হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল কিয়ামতের দিন মানুষের আমলগুলোকে আকৃতি দান করবেন, মানুষের আমলগুলোকে আকৃতি বাহ্যিক আকৃতি দান করবেন। এগুলো একটা বস্তুর আকারে প্রকাশিত হবে। যদিও আমরা আমল করছি যে আমলটা একটা অর্থগত বিষয়, কিন্তু ইয়াউমাল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষের আমলগুলোকে দেহের রূপ দান করবেন, একটা রূপ দান করবেন, এবং ওই রূপেই ওই ওই শরীরেই তাদেরকে পাল্লাতে উঠাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সহজ, আল্লাহর কুদরা, এবং এটা আল্লাহর জন্য খুবই সহজ একটা কাজ, ওই আমলগুলোকে বাহ্যিক রূপ দেয়া আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় না। এবং এটা কোনো আশ্চর্য বিষয়ও না, কারণ অনুরূপ আরও আরও অনেকগুলো কাজ, অনুরূপ কাজ কিয়ামতের দিন আরও হবে। যেমন এই যে বিশুদ্ধ হাদিস দ্বারা জানা যায় যে ইয়াউম কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল মৃত্যুকে একটা শরীরী রূপ দান করবেন, তার একটা শরীরী রূপ দান করবেন। মৃত্যু একটা দৃশ্যমান বস্তুর আকার ধারণ করবে কিয়ামতের দিন, আল্লাহ আজ্জা ওয়া জাল মৃত্যুকে একটা দৃশ্যমান শরীরের আকৃতি দান করবেন। বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে ইয়াউমুল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল মৃত্যুকে কাবশ, একটা মেইল শিপের রূপ দেবেন। এরপরে এটাকে জবাই করা হবে বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে ওই শিপটাকে জবাই করা হবে। তারপরে আর কোনো মৃত্যু নেই, মৃত্যু ওই সময় গঠিয়ে দেবেন। তো মৃত্যু এমন একটা জিনিস, এটা একটা অর্থগত বিষয়, এটার আসলে আমরা মৃত্যু দেখি প্রত্যেক দিনে, কিন্তু এটার কোনো শারীরিক রূপ আমরা দেখি না। মৃত্যু একটা বিষয়, একটা অর্থগত বিষয়, কিন্তু ওই বিষয়টাকে ও ইয়াউমুল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল একটা শিপের আকৃতি দান করবেন এবং ওইটাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে জবেহ করে দেয়া হবে। তারপরে আর কারো মৃত্যু ঘটবে না, হলুদ মানুষ তখন চিরস্থায়ী জীবন লাভ করবে, জান্নাতে হোক কিংবা জাহান্নামে। তো যেহেতু আল্লাহ আজ্জা ওয়া জাল মৃত্যুকেও একটা শিপের আকৃতি দান করতে সক্ষম, সেখানে মানুষের অন্যান্য কর্মগুলোকে একটা শরীরের রূপ দান করা তার পক্ষে খুবই সহজ, তিনি সেটা করবেন। মানুষের কর্মগুলোকে একটা আকৃতি দান করবেন এবং সেই আকৃতিতে সেগুলোকে পাল্লাতে উঠানো হবে, ওজন করা হবে এবং সে অনুযায়ী ফয়সালা করা হবে। আরেকটা বিষয় হলো যে পরিমাপ করা হবে ভালো এবং মন্দ উভয় রকম কর্মকে, যে কেবলমাত্র ভালো কর্মকে ওজন করা হবে, মন্দ কর্মকে ওজন করা হবে না, এরকম না। আল খায়র ওয়া শার, খায়র এবং শর দুটোকেই ওজন করা হবে। অতএব এই যে ইমাম বারবাহারি রাহেমাহুল্লাহর এই কথা যে ইউজানু ফিহি আল খাইর ওয়া শার, দাড়িপাল্লায় ভালো এবং মন্দ দুই ধরনের কর্মকে ওজন করা হবে, এই কথা দ্বারা তিনি ওই বিভ্রান্তিকে নিরসন করতে চাইছেন যে কেউ হয়তো মনে করতে পারে পাল্লাতে কেবল ভালো কর্মকে পরিমাপ করা হবে কিংবা পাল্লাতে কেবল মন্দ কর্মকে পরিমাপ করা হবে, না, দুই ধরনের কর্মই পরিমাপ করা হবে। সূরাতু জালজালাতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যেদিন মানুষ বিভিন্ন দলে আত্মপ্রকাশ করবে, লিউরাউ আমালাহুম, যাতে তাদেরকে তাদের আমলগুলো দেখিয়ে দেয়া হয়, যারা অনুপরিমাণ ভালো কাজ করবে তারা সেটা দেখতে পাবে এবং যারা অনুপরিমাণ মন্দ কর্ম করবে তারা সেটাও দেখতে পাবে। অতএব ভালো এবং মন্দ দুইটাই তারা দেখবে এবং দুই ধরনের আমলই পরিমাপ করা হবে। এবং এই যে বুখার সাহেব বুখারি এবং মুসলিমের ওই হাদিস কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান, এই হাদিস দ্বারাও এই বিষয়টা একদম স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমল করা হবে কি কোন কি আমল, মানে ওজন করা হবে আমল কি অন্য কিছুকে না, ওজন করা হবে আমল কি এবং সেই আমলকে কিভাবে ওজন করা হবে, এটা আমরা আগেই এই যে আলোচনা করলাম যে আমলকে সেটা ভালো হোক বা মন্দ হোক তাকে একটা শারীরিক রূপ আকৃতি দেয়া হবে এবং সেই আকৃতিতে সেটাকে পরিমাপ করা হবে। মৃত্যু যেখানে হয়তো একটা শিপের আকৃতি, মৃত্যুকে একটা শিপের আকৃতি দিয়ে তাকে জবাই করা হবে, মানুষের আমলগুলোকে আল্লাহ আজ্জা ওয়াজাল ভালো আমল এবং মন্দ আমলগুলোকে আল্লাহ আজ্জা ওয়াজাল যেভাবে যে কোনো একটা রূপ দান করবেন এবং ওই রূপেই সেগুলোকে পরিমাপ করা হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে যে পরিমাপ করা হবে মানুষের আমলকে। মানুষ সেদিন দলে দলে প্রকাশিত হবে, হাজির হবে, লিউরাউ আমালহুম, যাতে তাদেরকে তাদের আমলগুলো দেখিয়ে দেয়া হয়। তো আমলগুলো দেখিয়ে দেয়া হয় পরিমাপের দ্বারা, তারা যেন দেখতে পারে যে তাদের ভালো কর্ম কর্মের ভাগ বেশি না তাদের মন্দকর্মের ভাগ বেশি, এই বিষয়টা তারা দেখবে। এমনিভাবে তারা স্বচক্ষে তাদের আমলগুলোকে দেখতে পাবে, কারণ তখন আল্লাহ আজ্জা জাল্লা আমলগুলোকে একটা শরীরের রূপ দান করবেন, তো আমলগুলোকেও তারা দেখবে। লিউরাউ আমালহুম, লিউরাউ আমালহুমের মধ্যে তিনটা বিষয় অন্তর্ভুক্ত আছে। প্রথমত তারা কি দেখবে, যে পাল্লাশ তাদের প্রতি যে ন্যায় বিচার করা হচ্ছে তার নেক আমলের পাল্লা ভারী হচ্ছে না বদ আমলের পাল্লা ভারী হচ্ছে, সেটা সে স্বচক্ষে প্রত্যক্ষ করবে। এক দ্বিতীয় বিষয় হচ্ছে সে তার ন্যাক এবং সৎকর্ম এবং মন্দকর্ম দুটোকেই সে, যেহেতু আল্লাহ আজ্জা জেলা কর্মগুলোকে একটা শরীরের রূপ দান করবেন, ওইগুলোকে তাই সে দেখতে পাবে। আর তৎসঙ্গে সে তার সাহাইফুল আমাল, আমল নামায় আমল যেটা ওইটাকেও সে দেখবে। তো লিউরাউ আমাল হুম এটা তিনভাবেই হতে পারে এবং তিনটা বিষয় হতে পারে। এখন এই জায়গাতে একটা প্রশ্ন হতে পারে যে হাদিসুল বিতাকা, যেটা হাদিসুল বিতাকাতে আমরা কি জানলাম যে একজন লোক তার 99টি নামায় আমল হবে এবং এক একটির দৈর্ঘ্য হবে তার চক্ষুসীমা পর্যন্ত এবং সবগুলাই মন্দকর্মে ভরপুর। আল্লাহ আজ্জা ওয়াজ্জাল তাকে জিজ্ঞেস করবেন যে তোমার কি কোনো ভালো ন্যাক কর্ম সৎকর্ম আছে, সে বলবে যে না ইয়া রব, লা ইয়া রব, আমার কোনো ভালো কর্ম নেই। তো এইভাবে যখন সে নিজের হতাশ হয়ে যাবে নিজের মন্দ কর্মগুলো দেখে, তখন আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলবেন বালা ইন্না লাকা ইনদানা হাসানা, তোমাকে জুলুম করা হবে না, আমার কাছে তোমার ভালো একটা ভালো কর্ম আছে, ন্যাক কর্ম আছে, সৎকর্ম আছে। তখন একটা বিতাকা নিয়ে আসা হবে, কাগজ নিয়ে আসা হবে, যে কাগজের মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শাহাদাতেন লেখা থাকবে। তখন বান্দা বলবে ইয়া রব মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এই এত বড় বড় দুষ্কর্মের দফতরগুলোর মোকাবেলায় এই কাগজটা কি, আমার দুষ্কর্মে ভর্তি এই এত বড় বড় দফতরগুলো নামায় আমলগুলোর মোকাবেলায় এই ছোট্ট একটা কাগজ কি। ফায়ুকাল ইন্নাকা লা তুজলাম, তখন তাকে বলা হবে তোমাকে জুলুম করা হবে না। তখন এই বিতাকাকে, এই কাগজটাকে একটা কাফের মধ্যে এক পাল্লার একটা দিকে উঠানো হবে এবং অন্যান্য মায় আমলগুলোকে অন্যদিকে, অন্য পাল্লার অন্য সাইডে উঠানো হবে। তখন এই শাহাদাতাইন লিখা কাগজের পাল্লাটা এত ভারী হবে যে অপর সাইডের নামায় আমলগুলো একদম উড়ে যাবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ওজন করা হবে কি, ওজন করা হবে কিকে, ওজনের বিষয়বস্তু কি? নামায় আমল, সাহাইফুল আমাল। এই হাদিস দ্বারা জানা যায় যে ওজন করা হবে সাহাইফুল আমাল বা নামায় আমলকে, আমলকে না। আর আমরা আগে জানলাম যে কি ওজন করা হবে আমলকে, আচ্ছা গেল দুইটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে কোরআনে কারিমের অন্য আয়াত থেকে জানা যায় যে ওজন করা হবে মানুষকে, যেমন সূরাতুল কাহফের 105 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা জাল্লা বলেছেন, أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. أولئك الذين كفروا بآيات ربهم ترى هلو شيشب لوك جرا تدر رابر آيات قلو كي وشكر كوري چه رابر شكات كي وشكر كوري چه فحبطت أعمالهم تدر كرمو قلو كي نشفل كوري ديا ہوئي چه ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, আমি কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন সাব্যস্ত করব না, মানে কিয়ামতের দিন তাদের কোনো ভারী থাকবে না। এই আয়াত দ্বারা ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামা, যারা আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর সাক্ষাৎগুলোকে অস্বীকার করে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে তাদের কিয়ামতের দিন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনান, কিয়ামতের দিন তাদের জন্য কোনো ওজন প্রতিষ্ঠা করা হবে না, মানে তাদের কোনো ভারী পাল্লাতে তাদের, তারা কোনো, তারা মুঠেও ভারী হবে না, এটা একটা অর্থ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে তাদের কোনো পরিমাপই করা হবে না, তাহলে বোঝা গেল যে অন্যদের পরিমাপ করা হবে, এদেরকে পরিমাপ করা হবে না। দুইটা অর্থেই বোঝা যায় যে এখানে মানুষকে পরিমাপ করা হবে। যদি আমরা বলি ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনান, যে তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনই প্রতিষ্ঠা, মানে প্রতিষ্ঠা করা হবে না, তাদেরকে পরিমাপই করা হবে না, তাহলে বোঝা গেল যে অন্যদেরকে পরিমাপ করা হবে। আর যদি আমরা বলি ফালা নকিম, যে কিয়ামতের দিন তাদেরকে ওজন করা হবে, ফালা নকিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনান, কিন্তু তাদের কোনো ওজন থাকবে না, পাল্লাতে উঠানো হবে কিন্তু এদের কোনো ওজন থাকবে না, যে তাদের পাল্লা ভারী হওয়ার মতো কিছু না, এদের কোনো ওজন ভারী থাকবে না, এদের কোনো ভার বা ওজন থাকবে না, এরা হবে ওয়েটলেস। তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে পরিমাপের বিষয়বস্তু হচ্ছে মানুষ। তিনটা বিষয়, একটা হচ্ছে, এরপরে যেমন এই যে পরিমাপের বিষয়বস্তু মানুষ, এটা বোঝা যায় আরেকটা হাদিস থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে, তো যেটাতে তিনি একবার ওই আরাকের সিওয়াক, মেসওয়াক, মেসওয়াকের জন্য আরাকের ডাল সংগ্রহ করছিলেন। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন, উনি, তার পায়ের গোড়ালি ছিল খুবই ছোট, হালকা। তো তিনি ওই আরাক সংগ্রহ করছিলেন মেসওয়াকের জন্য, বাতাস তাকে, বাতাসে তিনি নড়ছিলেন, মানে এতই হালকা ছিলেন যে বাতাস তাকে দুলাচ্ছিল। ওইটা দেখে সাহাবা একরাম, উপস্থিত অন্যান্য সাহাবা একরাম হাসছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে হাসতে দেখে জিজ্ঞেস করলেন, মিম্মা তাদহাকুন, হাসছো কেন? কালু মিন দিক্কাতি সাকাইহ, আমরা হাসছি ইবনু মাসউদের এই যে পায়ের যে গুড়ালি, গুড়ালি যে এত এত বারিক, এত হালকা ছোট, হ্যাঁ ওইটা দেখে আমরা হাসছি। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাহুমা ফিল মিজানি আসকালু মিন উহুদ, আসকালু মিন উহুদ। যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, এই দুই গুড়ালে পাল্লাতে উহুদ পাহাড় থেকেও বেশি ভারী হবে। এই দুই গুড়ালে পাল্লাতে উহুদ পর্বত থেকেও ভারী হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস থেকে বোঝা গেল যে পরিমাপের বিষয়বস্তু হচ্ছে মানুষ। তিনটা বিষয়, আল আমাল, আল আমিল ওয়াস সাহাইফ। কোরআন এবং সুন্নার দলিলগুলোর দিকে তাকালে তিনটা বিষয় পাওয়া যায়, যে পরিমাপ করা হবে আমলকে, পরিমাপটা হবে আমলকারীকে, পরিমাপ করা হবে তার নামাই আমলকে। এখন এই বিষয়ে, তিনটা বিষয়ের মধ্যে সমন্বয় কীভাবে আমরা করব, মানে আসলে কোন বিষয়টাকে পরিমাপ, মানে এই যে আমলকারীকে ওজন করা হবে না আমলকে ওজন করা হবে, নাকি নামায়ে আমল যে বইগুলার মধ্যে মানুষের আমল কর্ম লিখে রাখা হয়েছে, কেরামান কাতিবিনরা লিখছেন, ওইগুলা ওজন করা হবে। শেখ হুসাইমিন রহমাহুল্লাহ বলছেন যে উলামায়ে কেরামের কেউ কেউ বলছেন এই তিনটা বিষয়ের মধ্যে সমন্বয় করতে যেয়ে বলছেন যে মানুষের মধ্যে কেউ কেউ কারো কারো আমল ওজন করা হবে, কারো কারো নামায় আমল ওজন করা হবে, আর কারো কারো কেউ কেউ এমন হবেন যে যাদেরকে ওজন করা হবে। মানে মানুষের মধ্যে কিছু মানুষ মানুষকেই ওজন করা হবে, কিছু আছে ওই মানুষের কর্মকে ওজন করা হবে, কিছু আছে যাদের নামায় আমলকে ওজন করা হবে। ওইভাবেই তারা এই এই বক্তব্যগুলোর মধ্যে সমন্বয় করছেন। এটা হচ্ছে কিছু সংখ্যক উলামায়ে কেরামের কথা। অন্য কিছু সংখ্যক উলামায়ে কেরামের কথা হচ্ছে যে মানুষকে ওজন করা হবে, আমলকে ওজন করা হবে, এই অবস্থায় মানে যে আমলটা নামায়ে আমলের মধ্যে থাকবে, অর্থাৎ নামায়ে আমলের মাধ্যমে আমলকে ওজন করা হবে, আমলগুলো ওই নামায়ে আমল সাহাইফের মধ্যে থাকবে, এই অবস্থায় ওইগুলোকে ওজন করা হবে। আর সাহেবুল আমল বা আমলকারীকে ওজন করা হবে, এটা হচ্ছে কিছু সংখ্যক লোক, মানে এগুলো রেয়ার বা এক্সেপশন কিছু লোক আছেন যাদেরকে ওজন করা হবে। এই 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 বক্তব্যের সার কথা হচ্ছে যে প্রথম কিছু, মানে প্রথম দলের কথা উলামায়ে কেরামদের কিছু সংখ্যকের অভিমত হলো যে কিছু মানে আমল, কোনো কোনো লোক আছে যাদের আমলকে ওজন করা হবে, কিছু কিছু লোক আছেন যাদের নামায় আমলকে ওজন করা হবে, আর কিছু কিছু লোক আছেন যাদেরকে সরাসরি ওজন করা হবে। আর দ্বিতীয় বক্তব্যের সার কথা হচ্ছে যে আমলকে নামায় আমলের মধ্যে রেখে ওজন করা হবে, আমলকে নামায় আমলের মধ্যে রেখে ওজন করা হবে, এই হচ্ছে একটা। আর কিছু লোক আছেন যাদেরকে সরাসরি ওজন করা হবে। শেখ হুসাইমিন রহমাহুল্লাহ বলছেন যে এই বিষয়গুলোকে যখন গভীরভাবে যখন দেখা যায় বা বিশ্লেষণ করা হয়, তখন দেখা যায় যে বেশিরভাগ প্রমাণগুলো দ্বারা প্রমাণিত হয় যে ওজন করা হবে আমলকে। বেশিরভাগ মানে এত সম্পর্কিত যে নুসুসগুলো বা প্রমাণগুলো আছে, এই প্রমাণগুলোকে যদি বিশ্লেষণ করা যায় বা গভীরভাবে দেখা যায়, তাহলে প্রমাণিত হয় যে মূলত ওজন করা হবে আমলকে। পরিমাপের মূল বিষয়বস্তু হচ্ছে আমল। তবে কিছু সংখ্যক লোক, বিশেষ কিছু লোক যাদের নামায়ে আমলকে ওজন করা হবে, কিংবা সরাসরি তাদেরকে ওজন করা হবে, তার মানে সাধারণভাবে মানুষের আমলকে। এই তৃতীয় বক্তব্যের সার কথা হচ্ছে, যেটা শেখ হোসেমিন রাহেমাল্লাহ বলছেন, যে গৌর ফিকির করে, চিন্তা ফিকির করে দলিল প্রমাণের ভিত্তিতে যে বিষয়টা প্রমাণিত হয়, সেটা হচ্ছে যে সাধারণভাবে ওজন করার বা পরিমাপের পরিমাপ করা হবে আমলকে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বা বিশেষ কিছু লোকের নামায় আমলকে ওজন করা হবে, এবং বিশেষ কিছু লোকের লোককে সরাসরি তাদেরকে ওজন করা হবে। হাদিসে ইবনে মাসউদ এবং হাদিসে বিতাকা, এই দুইটা হচ্ছে ওই বিশেষ পর্যায়ের। হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার এই গোড়ালি দুটোর ওজন হবে মিজানের মধ্যে, পাল্লার মধ্যে এই দুইটার ওজন হবে উহুদ পাহাড়ের চেয়েও বেশি, ওইটা হচ্ছে ওই বিশেষ কেস, মানে যাদের বিশেষ কিছু লোক যাদেরকে সরাসরি ওজন করা হবে। এবং হাদিসুল বিতাকা, হাদিসুল বিতাকা যেখানে ওই মানে নামায় আমলকে ওজন করার বিষয়টা যে হাদিস দ্বারা প্রমাণিত হয়, তো এটাও হচ্ছে বিশেষ ক্ষেত্রে, বিশেষ কিছু লোকের নামায় আমল ওজন করা হবে এবং বিশেষ কিছু লোককে সরাসরি ওজন করা হবে, আর এছাড়া সাধারণভাবে মানুষের আমলকে ওজন করা হবে। ব্যাস, আচ্ছা, এখানে ওই যে যারা আমাদের ইখওয়ানদের মধ্যে যারা কিছুটা আরবি জানেন, তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, এই যে কোরআনে কেরিমের এই আয়াত, ফমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, ফমান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই সূরাতুল আরাফের 8 নম্বর আয়াত। আরবি ভাষা জানেন যারা, তাদের মনের মধ্যে যে প্রশ্নটা আসতে পারে, যে এই জায়গাতে আমরা দেখি ফমান সাকুলাত মাওয়াজিন হো, যেমন অর্থটা যদি আমরা দেখি, যার ওজনগুলো ভারী হবে, ফমান সাকুলাত মাওয়াজিন হো, যার বা আমরা যদি এভাবে বলি, যার পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলেন সফলকাম। প্রশ্নটা হলো এই জায়গায়, যে আমরা প্রথমে বললাম যার পাল্লা ভারী হবে, তাহলে তো পরবর্তী কথা হচ্ছে সেই হবে সফলকাম, কিন্তু আয়াতের অর্থ হচ্ছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, পরবর্তী অংশটা প্লুরাল ব্যবহার করা হয়েছে, ফাউলাইক, তারাই হলেন মুফলিহুন, মুফলিহুন এটা জামার সিগা, ফামান, মান শব্দটা এটা একবচনকে ইন্ডিকেট করে, যার পাল্লা বাড়ি হবে, তাহলে পরবর্তী অংশটুকু হওয়ার কথা ছিল যে ফাহাদা হুয়াল মুফলিহ আও দালিকা হুয়াল মুফলিহ, কিন্তু এটা না বলে এখানে বলা হয়েছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলেন সফলকাম। তো এই আয়াতের মধ্যে এই বিষয়টা কীভাবে হলো, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এর জবাব দিয়েছেন যে এখানে মান যে শব্দটা শর্তিয়া, শর্তমূলক যে শব্দ, যাদের মান বা যার এই যার এই শর্তমূলক এই যে শব্দটা, এই শব্দটা একবচন এবং বহুবচন সর্বক্ষেত্রে এটা ব্যবহার হয়। যদিও বাহ্যিকভাবে আক্ষরিক অর্থে বা লফজান যেটাকে বলি আমরা, যদিও এই শব্দটা দেখা যাচ্ছে একবচন, কিন্তু মান এই শব্দটা শর্তিয়া শর্তমূলক শব্দ এবং এটা একবচন এবং বহুবচন উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। অতএব ফামান সাকুলাত মাওয়াজিনুহু, এর অর্থ আমরা এভাবে বলতে পারি, যার পাল্লা বাড়ি হবে কিংবা যাদের পাল্লা বাড়ি হবে, দুইটাই বলা যাবে। কারণ মান শব্দটা একবচন বহুবচন সবগুলোকেই অন্তর্ভুক্ত রাখে। অতএব ফাউলাইকা হুমুল মুফলিহুন, মান সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিন হু এখানেও দেখা যায় যে হু এটা একবচন, মানে হু হচ্ছে কি একবচনের, একবচনের জমির মাওয়াজিন হু এটা হচ্ছে একবচন, এখানে বলা হয়নি মান সাকুলাত মাওয়াজিন হুম, একবচনের জমির হচ্ছে, জমির ওয়াহিদ হচ্ছে হু। তো এখানে একবচন ব্যবহার করা হয়েছে ওই অর্থে যে মান, মানের মান শব্দটা এই যে মানে শর্তমূলক এই শব্দটা লফজান আক্ষরিক করতে এটা একবচন, ওই অর্থে মাওয়াজিনহু এই জমির ওয়াহিদ ব্যবহার করা হয়েছে, একবচনের জমির ব্যবহার করা হয়েছে তার লফজের বিবেচনায়, শব্দে শব্দর বাহ্যিকভাবে বাহ্যিক শব্দ বিবেচনায়। আর ফাউলাইকা হুমুল মুফলিহুন, এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে মান শব্দের অর্থগত দিক বিবেচনায়, কারণ অর্থগতভাবে মান শব্দটা এক এবং একাধিক লক্ষ্যে অন্তর্ভুক্ত রাখে, অর্থগতভাবে মান শব্দটা এক এবং একাধিক লক্ষ্যে অন্তর্ভুক্ত রাখে। মান শর্তমূলক শব্দটার মধ্যে এটা যেমন হতে পারে, আমরা বলতে পারি যারা, যে, আবার আমরা বলতে পারি যারা। অতএব অর্থের দিক বিবেচনায় ফাউলাইকা হুমুল মুফলিহুন বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, এবং শব্দ বিবেচনায় বাহ্যিক শব্দ বিবেচনায় একবচন ব্যবহার করা হয়েছে মাওয়াজিনহু। এই যে জবাবটা, এই জবাবের পক্ষে প্রমাণ কি যে এটা এরকম কোরআনে কারিমে আরও অসংখ্য জায়গায় আল্লাহ আজ্জা ওয়াজাল্লা এইভাবে বলছেন, যেমন আমরা দেখি যে কোরআনে কারিমে সূরাতুত তালাকে আল্লাহ আজ্জা ওয়াজাল্লা বলছেন, মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা কদ আহসানাল্লাহু লাহু রিজকা। আয়াতের তর্জমার দিকে লক্ষ্য করেন, মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা কদ আহসানাল্লাহু লাহু রিজকা। যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, নেক আমল করবে, ইউদখিলহু জান্নাত, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা। প্রথমত বলা হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস পোষণ করবে, নেক আমল করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। এরপরে বললেন খালিদিনা ফিহা আবাদা, তারা তাতে চিরকাল থাকবে, তারা তাতে চিরকাল থাকবে। আবার এর শেষে, আয়াতের শেষে বললেন কদ আহসানাল্লাহু লাহু রিজকা, কদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাকে উত্তম রিজেক দেবেন। তো এখন দেখা যায় যে এই মান প্রথম দিকে এটা একবচন বলা হলো, আয়াতের শেষেও একবচন, কিন্তু মধ্যখানে বলা হয়েছে খালিদিনা ফিহা, অথচ সেই একবচনের বিবেচনায় মূলত এটা খালিদান ফিহা বলা দাবি ছিল, যে খালিদান ফিহা বলা হবে, কিন্তু বলা হয়েছে খালিদিনা ফিহা, তারা থাকতে চিরকাল থাকবে। তো এটা কেন, যে মান শব্দটা হচ্ছে এমন, এই যে মান ইউমিন বিল্লাহ, মান ইউমিন বিল্লাহ, মান শব্দটা এমন যে এটা একবচন এবং বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা একবচন যেমন বোঝায় বহুবচনও বোঝায়। মানের অর্থ আমরা যে বলতে পারি, আবার যারাও বলতে পারি, হতে পারে। মানের মধ্যে অর্থগতভাবে এটা বহুবচন, অনেকগুলো লোকের অন্তর্ভুক্ত। অতএব এখানে যে যে আয়াতে বলা হলো ফমান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, এটা এইভাবেই যে প্রথম দিকে একবচন ব্যবহার করা হয়েছে, মাওয়াজিনহু বলা হয়েছে এটা তার শব্দ বিবেচনায়, এবং ফাউলাইকা হুমুল মুফলিহুন সেটা বলা হয়েছে তার অর্থ মান শব্দের অর্থ বিবেচনায়, কারণ অর্থগতভাবে ওইটা অনেকগুলো লোককে অন্তর্ভুক্ত রাখে না। এরপরে আরেকটা বিষয়, এই যে ওজন সম্পর্কে আমাদের জানা দরকার, যে ওজন হতে পারে, যেটা আমরা জানলাম যে সাধারণভাবে ওজন করা হবে আমলকে, বিশেষ কিছু ক্ষেত্রে সাহাইফুল আমাল বা নামায় আমলকে ওজন করা হতে পারে, এবং বিশেষ কিছু মানুষকে সরাসরি ওজন করা হতে পারে। মানুষের যে নামায় আমল যেটা লেখা হয়, সেই নামায় আমলের মধ্যে কী লেখা হয়, যেগুলো ইয়াউমুল কিয়ামা প্রদর্শিত হবে, মানুষ দেখবে, এবং ক্ষেত্র বিশেষে যেগুলো ওজন করা হবে, সেই নামায় আমলের মধ্যে লিখা হবে কেরামান কাতিবিনরা লিখতেছেন, তারা কি লিখেন, কখন লেখেন, আমরা জানলাম যে কেরামান কাতিবিনরা মানুষ যা করে ভালো মন্দ সবই তার সব কর্মগুলোই তারা লিখেন। মানুষ ভালো মন্দ যা কিছু করে সবই তারা লেখেন, কিরামান কাতিবিন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই ভালো এবং মন্দটা মানুষ মানে কখন এই ভালো মন্দগুলো লেখা হয়, ভালো এবং মন্দগুলো লেখার তিনটা পর্যায়ে লেখা হয়। প্রথমত মানুষ যখন, যেমন ভালো কাজগুলোর বিষয়ে, প্রথমত আমরা ভালো কাজগুলোর বিষয়ে বলি, ভালো কাজগুলো লেখা হয় যে ভালো কাজগুলো মানুষ করে, যে ভালো কাজগুলো মানুষ করে নেয়, সম্পাদন করে নেয়, ওইগুলো লেখা হয়। যে ভালো কাজগুলোর নিয়ত বা সংকল্প মানুষ করে, ওইগুলোও কিন্তু লেখা হয়। আর যে ভালো কাজগুলোর মানুষ করতে যায় করেনি, করার ইচ্ছা পোষণ করছে, একটা হচ্ছে যে ভালো কাজের নিয়ত করছে, এখানে নিয়ত করা এবং করতে যাওয়া এই দুইটা তার নিয়তের মধ্যেই রয়ে গেছে। আর একটা মানে কাজের তিনটা ধরন, একটা হচ্ছে যে কাজটা মানুষ সম্পাদন করে ফেলে, যে কোনো ভালো হোক মন্দ হোক একটা কাজ তার দ্বারা সে সম্পাদন করছে, একটা কাজের সে নিয়ত করছে যে এরকম কিছু করব, বাস এইটুকুতেই সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে যে সে তার নিয়তের পরে ওই কাজ করতে সে শুরু করছে, বা ওই কাজ করার পথে সে কিছুটা এগিয়ে গেছে, যদিও কাজটা সে সম্পাদন করেনি কিন্তু কাজ করার পথে সে এগিয়েছে। তো যে কাজটা মানুষ করে নেয় এটা তো লেখা তো হয়, এই বিষয়ে কারো কোনো কি নেই, এটা সবাই জানে। যে কাজের নিয়ত মানুষ করে, ভালো কাজের কোনো নিয়ত যদি করে, তাহলে সেটাও কিন্তু ভালো হিসাবে লেখা হয়, সেটা ভালো হিসাবে লেখা হয়। কিন্তু এইখানে ভালো হিসাবে লেখা হয় বলতে সে ভালো নিয়তের প্রতিদান এই যে ভালো হিসাবে লেখা হয়, এর দ্বারা সে ভালো নিয়তের যে প্রতিদান, ভালো নিয়ত পোষণ করার জন্য যে প্রতিদান পাওয়ার যোগ্যতা পাওয়ার দাবি রাখে সেটা সে পায়। এর অর্থ এটা না যে একজন লোক ভালো কাজের নিয়ত করে সে ভালো কাজটা সম্পাদন করল, সে যে পরিমাণ সওয়াব পেল, সওয়াবের অধিকারী হলো। একজন লোক ওই ভালো কাজটা করেনি, সম্পাদন করেনি, কিন্তু শুধুমাত্র নিয়ত করছে, সেও কিন্তু ওই সম্পাদনকারী সমপরিমাণ সওয়াবের অধিকারী হবে এটা না। সেও সওয়াবের অধিকারী, উজরত পাওয়ার অধিকারী সে হবে, কিন্তু সেটা হচ্ছে কেবল ভালো নিয়ত পোষণের অধিকারী হিসাবে যতটুকু সওয়াব পাওয়ার কথা ততটুকু পাবে। কিন্তু একজন লোক ভালো কাজ করে নিয়ত করছে এবং সেটা সে সম্পাদন করছে, তার উজরত যতটুকু হবে, কেবলমাত্র নিয়ত ভালো কাজে নিয়ত করছে সে ততটুকু উজরত পাবে না। তবে কথা হলো যে যখন মানুষ কোনো ভালো কাজে নিয়ত করে, এর দ্বারাও সে প্রতিদান উজরত পাওয়ার অধিকারী হয়। কতটুকু উজরত? ভালো নিয়ত পোষণের উজরত। যেমন সাহেহ হাদিসে বর্ণিত যে এক লোক তার কাছে অনেক সে সম্পদশালী ছিল, যেটাকে আল্লাহর রাস্তায় সে খরচ করছিল। তো আরেকজন ফকির দরিদ্র লোক সেটা দেখে বলল যে আমার কাছে যদি লাউ আন্না ইন্দি মা সেভাবে ভালো কাজে ব্যয় করতাম, ওই লোক যা করছে আমিও সেটা করতাম। একথা শুনে কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ফাহুয়া বিনিয়তিহি ফাআজরুহুমা সাওয়া, ফাহুয়া বিনিয়তিহি, সে তার নিয়ত যেরকম করছে ওই রকমই পাবে। ফাআজরুহুমা সাওয়া, এদের দুইজনের উজরত সমান। এখন দুইজনের উজরত সমান কিসের মধ্যে? ফাহুয়া বিনিয়তিহি, ওই লোকের, যে লোক তার মালকে আল্লাহর পথে ব্যয় করছে সে তার উত্তম নিয়তের দ্বারা যতটুকু সওয়াব সওয়াবের অধিকারী হয়েছে, এই লোকও এই নিয়ত পোষণের দ্বারা ততটুকু উজরতের অধিকারী হয়েছে। অর্থাৎ উজর নিয়তের নিয়ত পোষণ, উত্তম কাজের নিয়ত পোষণের জন্য যে সওয়াব, এই সব এরা দুইজনেরই সমান। কিন্তু এর অর্থ এটুকু না যে ওই লোক ভালো কাজ নিয়ত করে আল্লাহর রাস্তায় ব্যয় করা নিয়ত করে আল্লাহর রাস্তায় ব্যয় করে সে যতটুকু উজরত পাইছে, এই লোকটাও ব্যয় না করেই ততটুকু উজরত পেয়ে গেছে, সেটা না। নিয়তের দিক থেকে দুইজনের উজরা সমান, দুইজন সমান প্রতিদানের অধিকারী, কারণ উনিও ভালো কাজের নিয়ত করছে, উনিও ভালো কাজের নিয়ত করছে। দুইজন আজরের মধ্যে সমান না, এই কথাটা এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে যে ফুকারায়ে মুহাজিরিন, ওই যে দরিদ্র মুহাজির সাহাবাই কেরাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বললেন, ইয়া রসুলুল্লাহ ইন্না আহলাদ দুসুর সাবাকুনা, সম্পদশালীরা তো আমাদের থেকে এগিয়ে গেছে। ফাকালা লাহুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন দুবুরা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন, যে তোমরা প্রত্যেক সালাতের পরে তোমরা প্রত্যেক সালাতের পরে তাসবিহ করবে, তাহমিদ করবে, তাকবীর বলবে 33 বার করে। অর্থাৎ প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলবে, বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই আমল বলে দিলেন। ফালাম্মা সামিআল আগনিয়া ও বিযালিক ফাআলু মিসলাহ, সম্পদশালী সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 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 কথাটা জানতে পারলেন, যে তিনি ফুকারায় মুহাজিরিন যারা তাদেরকে এই আমল বলে দিছেন, তখন তারাও প্রত্যেক সালাতের পরে এই তাসবিহগুলো তাসবিহ তাহমিদ এবং তাকবীর করতে শুরু করলেন। এইটুকু জেনে এই ফুকারা সাহাবায়ে কেরাম যারা, ফুকারা মুহাজির সাহাবা কেরাম যারা, তারা আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া হে আল্লাহ রসুল, এখন আমাদের এই এই যে আমল আপনি আমাদেরকে বলে দিয়েছিলেন এইটা তো ওই দনী সাহাবারাও কেরাম করতে শুরু করছেন, তো এরা তো এখনও তারা আমাদের থেকে এগিয়ে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। তো এখানে এই হাদিসটা আমাদের মানে বিষয়বস্তুর পক্ষে প্রমাণ কিভাবে যে তারা পরবর্তীতে ফুকারা মুহাজিরিন সাহাবায়ে কেরাম এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের এগিয়ে যাওয়ার জন্য যেটা বলছিলেন ওই আমল তো তারাও করতে শুরু করছেন, আমরা তো কোনোভাবেই তাদের থেকে এগিয়ে যেতে পারছি না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এইটুকু বলেননি যে তোমরা তোমাদের ইন্টেনশনের দ্বারাই তাদের তারা যে পরিমাণ সওয়াবের অধিকারী হচ্ছেন তোমরাও সেই পরিমাণ অধিকার সওয়াবের অধিকারী হচ্ছ, এইটুকু বলেননি। বরঞ্চ পরবর্তীতে তিনি কি বললেন যে এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন, এখানে কিছু করার নেই। এই হাদিস দ্বারা প্রমাণ, যদি শুধুমাত্র নিয়তের দ্বারা কর্ম সম্পাদনকারী, ভালো কর্ম সম্পাদনকারী যতটুকু সওয়াবের অধিকারী হয় কেবল উত্তম কর্মের নিয়ত পোষণের দ্বারা ততটুকু সওয়াবের অধিকারী যদি হওয়া যেত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দরিদ্র সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা এই যে ভালো কাজের নিয়ত করছো এতে করেই তোমরা তাদের সমপরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যাচ্ছ, আর কোনো দুশ্চিন্তার কারণ নেই, এটা বলেননি। বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। তো এই এই গেল যে আমলের নিয়ত, উত্তম আমল করলে পরে এটা তো লেখা হয়, উত্তম আমলের নিয়ত করলে পরেও এটার জন্য উজরত লেখা হয়, হ্যাঁ সে উজরতের প্রতিদানের অধিকারী হয়। আরেকটা হচ্ছে যে উত্তম কাজের দিকে যাওয়া, উত্তম কাজের দিকে কেউ যদি ছুটে তাহলে তাহলেও সে কিন্তু তার জন্য এটা তার হাসানাতের মধ্যে লেখা হয়, যদি কেউ উত্তম কাজের দিকে ছুটে তাহলে এটাও তার হাসানাতের মধ্যে উত্তম কর্মের মধ্যে লেখা হয়, কর্ম হিসাবে লেখা হয়। যেমন একজন লোক ভালো কাজ করার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু সে সেটা করতে পারল না, যে কোনো একটা প্রতিবন্ধক সৃষ্টি হয়ে গেল সে ওই কাজটা সম্পন্ন করতে পারেনি, তাহলে এই কাজটাও তার হাসানাতের মধ্যে লিখিত হয়, উত্তম কর্মের মধ্যে লিখিত হয়। যেমন কোরআনে কারিমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন সূরাতুন নিসাতে ওমান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, যে তার ঘর থেকে হিজরত আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে হিজরতের উদ্দেশ্যে যে তার ঘর থেকে বের হয় সুম্মা ইউদরিকুল মাউত, এরপর মৃত্যু তাকে পেয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তার আজর আল্লাহর জন্য, তাকে উজরত দেয়া এটা আল্লাহর জন্য আল্লাহর কাছে এটা তার অধিকার হয়ে যায়, প্রতিদান প্রাপ্তিটা আল্লাহর কাছে প্রতিদান প্রাপ্তিটা এটা তার অধিকার হয়ে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এখন ওই লোক ঘর থেকে বের হলো আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে হিজরতের জন্য কিন্তু সে করতে পারেনি, প্রতিমধ্যে সে মারা গেল, সে তার কাজটা সম্পন্ন করতে পারেনি, কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন যে তার অধিকার, তার উজরাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, সে এটা আল্লাহর কাছ থেকে পাওয়ার অধিকারী হয়ে গেছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। শেখ হুসাইমিন রাহমাহুল্লাহ বলছেন, ওয়াহাদিহি বুশরা লি তালাবাতিল ইলম, তালেবুল ইলমের জন্য এটা হচ্ছে সুসংবাদ। যখন ইদা নাওয়াল ইনসান আন ইয়াতলুবাল ইলম ওহুয়া ইউরিদু আন ইয়ানফা আন-নাসু বিইলমিহি ওয়া ইয়াযুব্বা আন সুন্নাতি রাসূল সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইউনশিরা দীনাল্লাহি ফিল আরদ সুম্মা লাম ইয়াকদির লাহু যালিক বিআন মাতা মাসালান ওয়া হুয়া ফি তালাবিহি فانه يكتب له اجر ما نواه وسعى اليه। একজন লোক যদি ইলমে দ্বীন অর্জনের পথে চলে, তার উদ্দেশ্য যদি এই হয় থাকে যে সে ইলমে দ্বীন অর্জন করবে, এর দ্বারা সে মানুষকে ফায়দা পৌঁছাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষণ করবে, আল্লাহর দ্বীনকে জমিনে প্রচার করবে, কিন্তু এরপরে সে যদি এটার উপরে সক্ষম না হয়, যেমন সে মৃত্যুবরণ করলো, একজন তালিবুল ইলম ইলমে দ্বীন শিখতে শুরু করছে এই উদ্দেশ্যে, কিন্তু সে কিছু সম্পন্ন করতে পারেনি, মাত্র শুরু করছে, ইতিমধ্যেই সে হয়তো অসুস্থ হয়ে পড়ছে কিংবা সে মারা গেছে, এ ধরনের যে কোনো কারণে সে সেটা সম্পন্ন করতে পারেনি, তাহলে সে যে কাজের নিয়ত করছে এবং যে কাজের পথে শেষ যে কাজটা করতে শুরু করছে, ওই কাজের পরিপূর্ণ সওয়াব সে পেয়ে যাবে, পরিপূর্ণ সওয়াব সে পেয়ে যাবে। অতএব এটা খুবই, এটা আমাদের জন্য, এই যে শেখ হুসাইমিন রাহমাহুল্লাহ বললেন যে এটা তালাবাতুল ইলমের জন্য এটা সুসংবাদ, অবশ্যই সুসংবাদ, অবশ্যই সুসংবাদ। আমাদের প্রত্যেকে যদি আমরা এইটুকু এই নিয়ত করি এবং শুধু নিয়তের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যদি আমরা ইলমে দ্বীন অর্জনের জন্য প্রচেষ্টা শুরু করে দিই, তাহলে কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর থেকে আমরা এটার প্রতিদান পেয়ে যাচ্ছি। হয়তো দেখা গেল যে একজনের বয়স হয়ে গেছে 60 বছর, উনি শুরু করছেন আজকে থেকে ইলমে দ্বীন অর্জন করা, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহর দ্বীন জমিনে প্রচার করবেন, তিনি তার দ্বারা মানুষ উপকৃত হবে, তিনি মানুষকে দ্বীন শিখাবেন, তিনি নিজে বিশুদ্ধভাবে দ্বীন জেনে শুনে দ্বীনের উপরে আমল করবেন, এই নিয়তে মনে করেন যে একজন 60 বছরে হোক বা 80 বছরে হোক তার মাত্র ইলমে দ্বীন শিখা শুরু করছে, কেবল তার নিয়তের মধ্যে না, সে তার সাধ্য অনুযায়ী এটা কাজটা শুরু করে দিছে। একজন 60 বছর বয়সে কিংবা 56 বছর বয়সে তাজউদ শিখতে শুরু করছে, কোরআনে করিম বিশুদ্ধভাবে পড়া শিখতে শুরু করছে, আরবি ভাষা শিখতে শুরু করছে, হ্যাঁ তাওহীদ শিখতে শুরু করছে, উদ্দেশ্য তার এইটুকুই যে আমি যেন আমার আকিদাকে পরিচ্ছন্ন করতে পারি, একদম সঠিক এবং বিশুদ্ধ আকিদা জ্ঞান অর্জন করা এবং সেটা অন্যকে জানানো, সমাজ থেকে এই যে শিরিক বিদআ এগুলা থেকে সমাজকে মুক্ত করা, এটাই হচ্ছে তার উদ্দেশ্য, এবং সর্বোপরি এ সব কিছুর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য, সে সবেমাত্র শুরু করছে, সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে কিন্তু সে সেটা কমপ্লিট করতে পারেনি, যে কোনো কারণে হয়তো অসুস্থ হয়ে পড়ছে, হ্যাঁ এখন পড়তে পারছে না, হ্যাঁ কিংবা অন্য যে কোনো কারণ, যে কারণটা তার মানে একদম যে কারণটা তার সাধ্যের মধ্যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়া কাউনিয়া বা এই যে আল কাদারুল কাউনি, যেটার মধ্যে তার কোনো হাত নেই। এখন শুরু করলো, শুরু করার পরে দেখা গেল যে না, কয়েকদিন পরে দেখা গেল যে না এখন হয়তো অফিসে সময় দিতে হবে অনেক বেশি, নতুবা হয়তো আরও অধিক টাকা উপার্জন করা যাচ্ছে না, কিংবা দুনিয়াবে এমন কিছু কারণ যে কারণগুলা সে চাইলে এগুলা থেকে নিজেকে দূরে রাখতে পারতো, এই কারণ এরকম কারণ না, যে কারণগুলোর পিছনে তার কোনো হাত নেই, এরকম কারণ যদি হয় তাহলে এই যে তার পথ চলা শুরু করা, ইলমে দিন অর্জনের জন্য সে যে কাজ প্রচেষ্টা শুরু করলো, যদি সে এটাকে কমপ্লিট নাও করতে পারে, তারপরেও সে আল্লাহ আজ্জা ওয়াজাল্লার পক্ষ থেকে উজরতের অধিকারী হয়ে গেল। কাজটা খুবই সহজ যদি নিয়ত খালিস হয়। যে আপনি আপনার নাম তলাবাতুল ইলমের মধ্যে, তলাবাতুল ইলম তুল্লাবুল ইলমদের মধ্যে আপনার নাম আপনি অন্তর্ভুক্ত করতে পারছেন, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যদি আপনি কায় মনে খালিস নিয়তে দিন শিকার দৃঢ় সংকল্প পোষণ করে এর জন্য প্রয়োজনীয় ইনিশিয়েটিভ আপনি নিয়ে নেন, আপনি প্রচেষ্টা শুরু করে দেন, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে আপনি তালিবুল ইলম হিসাবে গণ্য হবেন, আল্লাহর থেকে আপনি তালিবুল ইলমের উজরা, যেটা ওই উজরাতের অধিকারী আপনি হয়ে যাবেন। এই জন্য আমি আমাদের ইখওয়ান এবং আখওয়াতদের এবং সর্বাগ্রে আমি আমার নিজেকে বলছি যে আমরা প্রত্যেকেই যেন দৃঢ় সংকল্প করি যে অবশ্যই আমাকে ইলমে দিন অর্জন করতে হবে, ইলমে দিন অর্জন করতে হবে, এবং সেটা বিশুদ্ধ সোর্স থেকে বিশুদ্ধভাবে। ইলমে দিনের নামে যদি কেউ এখন হয়তো বিদআ খুরাফাত এবং বাতিল আকিদাগুলো যদি শিখতে শুরু করে, তাহলে সে কিন্তু এই এই উজরতের অধিকারী হবে না। বিশুদ্ধ সূত্র থেকে বিশুদ্ধ জ্ঞান, ইলমে দিনের বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য দৃঢ় সংকল্প করা এবং তোর জন্য সঠিক প্রচেষ্টা, সঠিক পথে সঠিক প্রচেষ্টা শুরু করা। আমরা প্রত্যেকেই যেন এটা, যারা এখনও নিয়ত করেননি তারা যেন এই মুহূর্তে এই নিয়ত করে নেন, এবং এর জন্য এখন থেকেই যেন প্রস্তুতি শুরু করেন, কারণ আপনি জানেন না আগামীকালের সূর্য আপনি পাবেন কিনা, দেখতে পাবেন কিনা। এই সহজ, অতি সহজ একটা বিষয়কে কেন আপনি এই হাতছাড়া করবেন, এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করার কী দরকার? আমি যদি এই মুহূর্তেই নিয়ত করি যে আমি ইলমে দিন, আমি আমার মৃত্যুর আগে ইলমে দিন আমি পুরোপুরি অর্জন করব, আমি এই মুহূর্তেই যদি শুরু করি নেক আমল করতে শুরু করি, আমি এই মুহূর্ত থেকে যদি তাওহীদের বিষয়গুলো, যে হ্যাঁ তাওহীদ, সঠিক তাওহীদ কী, আমি তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য আমি রাতেই যদি হয়তো আমি কিছুটা পড়তে শুরু করি, তাহলে এর দ্বারা কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তালিবুল ইলম হিসাবে গণ্য হচ্ছি এবং তার থেকে তালিবুল ইলমের উজরত পাওয়ার অধিকারী হচ্ছি। এই জন্য সময় নষ্ট করা কোনোভাবেই এটা বুদ্ধিমানের কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক ইলমের পথে চলার, সঠিক ইলমে দিন অর্জন করার, হ্যাঁ, এবং সঠিক সূত্র থেকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করার, এটা এই এই বিষয়টার প্রতি অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে। কারণ ইলমে দিনের নামে বিভিন্ন বাতিল বিষয়গুলোকে এখন বিষয়গুলো এখন মার্কেটে অ্যাভেলেবল, কোরআন এবং সুন্নার নামে একদম পিওর বিদআত, পিওর খুরাফাত বাজারে ব্যাপকভাবে বিদ্যমান আমাদের সমাজে। অতএব দিন শেখার জন্য আগ্রহ পোষণ এবং প্রচেষ্টা শুরু করার শুরুতেই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই জায়গাতে যেন আমি শুরুতেই প্রতারিত না হই, শুরুতেই প্রতারিত না হই। আজকে শত সহস্র মুসলমান যারা হয়তো নিয়তের দিক থেকে বা তারা আসলে প্রকৃত অর্থে তারা দিন দিন শিখতে চাইছেন, আল্লাহ বিরত অর্জন করতে চাইছেন, দিনদার হতে চাইছেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা ভুল পথে সেটা শুরু করছেন। এইটা তাদের দুনিয়াতেও কোনো কাজ দেবে না, আখেরাতেও কোনো কাজ দেবে না। তারা যত চেষ্টাই করুন না কেন এবং এর পিছনে যত সময় ব্যয় করুন না কেন, এটা কোনো কাজ দেবে না। তো এই সংকল্প এবং ইলমে দীন অর্জনের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার শুরুতে প্রত্যেককে এই বিষয়টা নিশ্চিত হতে হবে যে আমি যে পথে এই প্রচেষ্টা শুরু করছি, এই এই পথটা এবং এই পদ্ধতিটা সঠিক এবং বিশুদ্ধ, বাস এটাই হয়ে গেল। এখন কেউ যদি তাওহীদ শিখতে শুরু করে, আজকে এই যে তথাকথিত বিভিন্ন মানে এই যে আলেম নামদারি ভণ্ড প্রতারক পথভ্রষ্টকারী, নিজে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী লোকদের থেকে, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাহলে ওই লোক তার দুনিয়া এবং আখিরাত দুই দিকেই সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো আপনি শুধুমাত্র যে ইলমে দিন কোরআন আর সুন্নার এই সাইনবোর্ড, এই যে অনেক অনেকে আছে দোয়া তিলা আবুয়াবে জাহান্নাম, দিনের নামে আপনাকে ডাকছে এরা জাহান্নামের দিকে, এদের থেকে সাবধান। আপনি যে কোনো একটা বই পেলেন, একটা ধর্মীয় বই, তার মানে এখানে ধর্ম সম্পর্কে সঠিক ধারণাগুলো দেয়া আছে বা সঠিক বিষয়গুলো লেখা আছে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমাদের দেশে, আমাদের সমাজে ধর্মীয় বইয়ের নামে যে বইগুলো বাজারে প্রচলিত, এবং শুধু প্রচলিত না, বহুল পরিচিত, এই বইগুলার বেশিরভাগই হচ্ছে বাতিল এবং ভ্রান্ত বিষয়াদি দ্বারা ভরপুর। কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, কিংবা সব এই যে মানে প্রবৃত্তি তাড়িত কথাবার্তা দ্বারা, প্রমাণহীন কথাবার্তা, কোরআন এবং সুন্নার বিশুদ্ধ প্রমাণ ছাড়া কথাবার্তা দ্বারা ভরপুর। সুতরাং আপনি ইলমে দীন শিখবেন এই উদ্দেশ্যে এরকম কোনো বই যদি আপনি চয়েস করেন, তাহলে আপনি লুজারার হয়ে যাবেন। কিংবা এ ধরনের কোনো আলেমের কাছে আপনি যান যারা নিজে পথভ্রষ্ট এবং অন্যকে পথভ্রষ্টকারী, সকল্ড আলেম, সকল্ড তালিবুল ইলম, তাহলে আপনি আপনার দুনিয়া এবং আখেরাত দুই দিকেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনি ভালো কাজের নিয়ত করবেন, ইলমে দীন অর্জনের নিয়ত করবেন, দৃঢ় সংকল্প আপনাকে থাকতে হবে, আপনাকে প্রচেষ্টা শুরু করতে হবে, এবং এই প্রচেষ্টা শুরুতে এই বিষয়টা এনশিওর করতে হবে যে আমি সঠিক জায়গা থেকে সঠিক জিনিসটা শিখতেছি, বাস হয়ে গেল। এখন আপনি যতটুকুই শিখতে পারেন, আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে তালিবুল ইলম হিসাবে গণ্য হবেন এবং আপনি আল্লাহর কাছে উত্তম প্রতিদানের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। তো এই হচ্ছে হাসানাতগুলো, মানে যদি কেউ ভালো কাজ করে, ভালো কাজের নিয়ত করে, কিংবা ভালো কাজের নিয়ত করে সেটা অর্জনের প্রতি অগ্রসর হয়, তাহলে তার এই কাজগুলো হাসানাত হিসাবে, সৎকর্ম হিসাবে লিপিবদ্ধ হবে। এমনিভাবে ওই যে মন্দ কাজ, কোন বিষয়গুলো মন্দ কাজ হিসাবে লিপিবদ্ধ হয়, মানুষ যখন কোনো মন্দকর্ম করে তখন এটা মন্দকর্ম হিসাবে লিপিবদ্ধ হয়। যে মন্দ কাজটা মানুষ করতে চায় এবং ওই যে করার দিকে এগিয়ে চলে, ওই কাজটাও মন্দ কাজ হিসাবে তার নামায় আমলের মধ্যে লেখা হয়। এবং যে কাজের ইন্টেনশন, যে মন্দ কাজের ইন্টেনশন এবং যে মন্দ কাজের আগ্রহ পোষণ করে, ওই বিষয়টাও তার মন্দ কর্ম হিসাবে লিপিবদ্ধ হয়। প্রথম বিষয়টা, যে মন্দ কাজ যেটা করে সেটা তো মন্দ হিসাবে লিখিত হবে, বিষয়টা সুস্পষ্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কেউ মন্দ কাজের নিয়ত করলো এবং ওই মন্দ কাজটা করার জন্য সে চেষ্টা শুরু করলো, তাহলেও ওইটা তার মন্দ কর্ম হিসাবে লিপিবদ্ধ হবে। এবং এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যখন দুই মুসলিম দুইজনে তলোয়ার নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হবে, ফাল কাতিলু ওয়াল মাকতুল ফিন্নার, তাহলে হত্যাকারী এবং নিহত দুইজনেই জাহান্নামে যাবে। এখন কথা হলো যে কাতিল হত্যাকারী দুজকে যাবে বিষয়টা স্পষ্ট, কিন্তু যে নিহত হলো সে যাবে কেন? সেও কিন্তু ওকে মারার চেষ্টা করছে যদিও বিফল হয়েছে। অতএব মন্দ কাজের প্রচেষ্টাকারী, মন্দ কাজের দিকে যে চলে, যদি কেউ চলে তাহলে ওই কাজটাও তার মন্দ কর্ম হিসাবে গণ্য হবে। হ্যাঁ, কাতিলের বিষয়টা তো সুস্পষ্ট। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদাল কাতিল ফামা বালুল মাকতুল, মাকতুল জাহান্নামে যাবে কেন? ক্বালা লিআন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, সে তার সাথীকে হত্যা করার জন্য সে আগ্রহী ছিল, পারেনি। একজন যে মদ খাওয়ার ইচ্ছা করছে, মদ খাওয়ার জন্য সে নির্দিষ্ট জায়গায় গেছেও, হ্যাঁ, কিন্তু ঠিক যে মুহূর্তে মদ খাবে ওই সময় পুলিশ এসে তারে ধরে নিছে, তাহলে সে কিন্তু মন্দ কর্মকারী হিসাবে, এটা তার মন্দ কাজে মন্দ নামায় আমলেই এটা লিখিত হবে, মন্দ হিসাবে লিখিত হবে, কারণ সে তার সাধ্য অনুযায়ী যতটুকু আসার চেষ্টা করছে। এখন পুলিশ যদি না যেত তাহলে সে ঠিকই ওইটা পান করতো। এখানে এটুকু বলা যাবে না যে সে তো পান করেনি, তাহলে এটা মন্দ তার মন্দকর্ম হিসাবে কেন লিপিবদ্ধ হবে? সে তার সাধ্যের মধ্যে যেটুকু আসিল সেটুকু করছে, অনাকাঙ্ক্ষিতভাবে এখানে একটা বাধা চলে আসছে। তো যেভাবে ভালো কর্ম একজন নিয়ত করছে এবং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো কিছু, কোনো একটা অবস্টেকল তৈরি হয়ে গেছে যে কারণে তা সে তার ওই ভালো কাজটা কমপ্লিট করতে পারেনি, ওই জায়গাতে যেভাবে আল্লাহ আজ্জা ওয়াজ্জালা তাকে একজন নেক কর্ম সম্পাদন, মানে কর্ম সম্পাদনকারীর উজরত দিয়ে দেবেন, সে নেক কর্মকারী হিসাবে গণ্য হবে। ঠিক এমনিভাবে মন্দকর্মের নিয়ত করছে এবং মন্দকর্মের উদ্দেশ্যে সে চেষ্টাও করছে ওইটাকে বাস্তবায়ন করার জন্য, কিন্তু বিফল হয়েছে, সে মন্দ কর্মকারী হিসাবে গণ্য হবে। আর এই তো যেটা যে কেউ যদি নিয়ত করে মন্দ কাজের নিয়ত করে এবং এটার প্রতি সে তার আকাঙ্ক্ষা, গভীর আকাঙ্ক্ষা পোষণ করে, তাহলে সে কিন্তু তার এই আকাঙ্ক্ষা পোষণের এবং নিয়তের জন্য শাস্তির অধিকারী হবে। যদিও সে একজন নিয়ত করছে মন্দ কর্মের প্রতি, সে আগ্রহ পোষণ করছে, গভীর আগ্রহ পোষণ করছে, কিন্তু ওই কাজটা সম্পাদন করতে পারেনি, তাহলে সে শাস্তির যোগ্য, এটাও তার মন্দকর্ম হিসাবে গণ্য হবে এবং সে শাস্তির যোগ্য হবে। তবে কতটুকু? যে ব্যক্তি মন্দকর্মের নিয়ত করছে এবং সেটাকে বাস্তবায়ন করছে, সে যতটুকু শাস্তির যোগ্য ততটুকু না, বরঞ্চ মন্দ নিয়ত করা এবং মন্দ কাজের আকাঙ্ক্ষা পোষণ করার জন্য যতটুকু শাস্তি পাওয়ার সে যোগ্য সে ততটুকু পাবে। একজন মন্দ কাজের নিয়ত করল কিন্তু সে সেটা করতে পারল না, মন্দ কাজের নিয়ত করল কিন্তু সে সেটা করতে পারল না, তাহলে সেও কিন্তু ওই লোকের মতো বলে গণ্য হবে যে মন্দ কাজের নিয়ত করছে এবং মন্দ কাজের জন্য তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করছে, মন্দ কাজ শুরু করছে কিন্তু কমপ্লিট করতে পারেনি, ওই লোকের মতো গণ্য হবে। কে? যে ব্যক্তি মন্দ কাজের নিয়ত করছে, আগ্রহ পোষণ করছে, কিন্তু সেটাকে সে ছেড়ে দিছে নিজের অক্ষমতার কারণে। যেমন একজন লোক মদ খেতে গেছে বা হিরণ খেতে গেছে, হিরণ খাওয়ার গভীর আগ্রহ, কিন্তু এখন সে খাওয়াটা বাদ দিছে যে প্যাকেটে টাকা নেই, কোথাও চুরিও করতে পারেনি ডাকাতিও করতে পারেনি, প্যাকেটে টাকা নেই, এখন আর কি করবে? সে কিন্তু ওই লোকের মতো বলে গণ্য হবে যে মন্দ কাজের নিয়ত করছে এবং মন্দ কাজের জন্য তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। আর যদি একজন মন্দ কাজ ছেড়ে দেয়, যেমন একজন মন্দ কাজের নিয়ত করছে, সে মদ হিরোইন এগুলা কিছু খাবে কিংবা যে কোনো একটা মন্দ কাজ করবে, তখনই তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তার অন্তরে জাগ্রত হয়েছে এবং আল্লাহর ভয়ে সে ওই কাজটা ছেড়ে দিছে, তাহলে সে হবে মাজুর, তাহলে সে হবে মাজু, সে তার পকেটে টাকা আছে, তার সাধ্য আছে ওই কাজটা, ওই মন্দ কাজটা ইমপ্লিমেন্ট করার, বাস্তবায়ন করার, কিন্তু ওইটা করেনি, যে তখন হঠাৎ করে তার মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আসছে এবং আল্লাহর ভয়ে সে ওইটা ছেড়ে দিছে, তাহলে সে হবে মাজুর, সে উত্তম প্রতিদান লাভ করবে। এই তার এই নিয়তটা তখন মন্দ কর্ম হিসাবে গণ্য হবে না। তো এই হলো যে যে বিষয়গুলো এই যে মন্দকর্ম হিসাবে লেখা হয়। আর সর্বশেষ একটা বিষয় বলে আমরা এই যে ওজনের বিষয়টা আলোচনাটা ইনশাআল্লাহ আজকে শেষ করছি, সেটা হচ্ছে যে মানুষের যে নামায়ে আমল, তার নামায়ে আমলটা কোথায় দেয়া হবে। আমরা জানি যে দুইটা এখানে তিনটা বিষয়, যারা নেক কাজ করবে তাদের নামায়ে আমল তার ডান হাতে দেয়া হবে, যারা মন্দ কাজ করবে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি কারো যে ডান হাতে দেয়া হবে, কারো বাম হাতে দেয়া হবে। এবং কোরআনে কারিম থেকেই জানা যায় যে নামায়ে আমলটা ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহরিহি তার পিছন দিক থেকে দেয়া হবে, তার পিছন দিকে। তাহলে নামায়ে আমলটা কোরআনে কারিমের ভাষ্য অনুযায়ী বোঝা গেল যে নামায়ে আমল দেওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা, হাতে দেওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডান হাতে, একটা হচ্ছে বাম হাতে, আর একটা হচ্ছে পিছন দিকে, মিং ওয়ারা আযহরি। তো এখানে এই এই বিষয় এই বিষয়টা মানে আমরা কীভাবে বুঝব যে আসলে প্রকৃত অর্থে কয়ভাবে নামায়ে আমল দেয়া হবে, মানুষ কি ডান হাতে, তো আসহাবুল ইয়ামিন যারা তারা তাদের ডান হাতে নামায়ে আমল পাবে, আসহাবুল শিমাল যারা তারা বাম হাতে নেবে, কিন্তু ওরা আযহরিহি যারা এরা কারা। এই ওরা আযহরিহির ব্যাখ্যায় ওলামায়ে কেরামরা বলছেন যে যারা আসহাবুশ শিমাল যারা বামপন্থী যারা, এই বামপন্থীদের কিতাব নামায়ে আমল দেয়া হবে তাদের বাম হাতে, এবং সেটা বাম হাতকে পিছনে নিয়ে, বাম হাতেই দেয়া হবে কিন্তু ওই বাম হাতটা তাদের পিছনে নিয়ে পিছন দিক থেকে দেয়া হবে। তাহলে ওই আসহাবুশিমালই তারা যারা তাদের কিতাব নামায়ে আমল রিসিভ করবে ওয়ারা আযহরি মিন ওয়ারা এ জুহুরিহিম, তাদের পিছন দিক থেকে। বাম হাতে যাদের নামায় আমল দেয়া হবে তাদের সামন দিক থেকে দেয়া হবে না, তারা কিতাবটা রিসিভ করবে পিছন দিক থেকে, হাতটা পিছনে নিয়ে, মিং ওয়ারা আযহরি। আর এর কারণ হলো কি, যে দুনিয়াতে তারা আল্লাহর কিতাব থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক এর প্রতিদান, সমান প্রতিদান যে ইয়াউমাল কিয়ামাও তারা এই তাদের কিতাব রিসিভ করবে তাদের পিছন দিক থেকে। দুনিয়াতে তারা কিতাবুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ওইটার দিকে তাকায়নি, তো ইয়াউমাল কিয়ামা আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের কৃতকর্মের যে নামায়ে আমল থাকবে সেই আমল, সেই নামায়ে আমলটাকেও তারা তাদের আমলকে রিসিভ করবে পিছন দিক থেকে। তো তাহলে এখানে মূলত দুই দলই, আসহাবুল ইয়ামিন এবং আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিনরা তাদের সামনাসামনি তাদের ডান হাতে তাদের কিতাব রিসিভ করবেন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُ اقْرَؤُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই হবে তাদের আসহাবুল শিমালের বক্তব্য। তো দুনিয়াতে তারা আল্লাহর কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ইয়াউমাল কিয়ামা তারা তাদের বাম হাতে তাদের কিতাব রিসিভ করবে সেটা পিছন দিক থেকে, যেভাবে দুনিয়াতে তারা হক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তো এই হচ্ছে মিজান সম্পর্কে এবং নামায়ে আমল সম্পর্কে। ইমাম বারবাহারি রাহিমাহুল্লার বক্তব্য এবং এর প্রেক্ষিতে শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লার ব্যাখ্যা এবং এত বিষয়ে এই যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লার বক্তব্য এবং শেখ হুসাইমিন রাহিমাহুল্লার ব্যাখ্যা যতটুকু আমি সংগ্রহ করতে পারছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। এর মধ্যে ভুল যেটুকু সেটুকুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ভুল থাকে তাহলে সেটুকুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করছি, আর যেটুকু সঠিক তার জন্য আল্লাহর শুকর আদায় করছি। এবং আমরা এই বিষয়গুলো মূলত এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আকীদার জ্ঞান, সঠিক বিশুদ্ধ তাওহীদি আকীদার জ্ঞান। এইগুলো যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি তাহলে আমাদের দিনের পথে চলা, কোরআন এবং সুন্নার পথে চলা, জান্নাতের পথে চলা এটা খুবই সহজ হয়ে যাবে। কারণ এইটুকু কারো মনে করার অবকাশ নেই যে এই যে ঘন্টার পর ঘন্টা সময় যে মিজান কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, মানুষের আমলনামা আমল ওজন করা হবে, তো এই বিষয়গুলো তো এগুলো তো সবাই মুসলমান হিসেবে সবাই জানে, এগুলার পিছনে এই ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার কী দরকার? যে হ্যাঁ, আসলে দরকার নেই। যদি ওই বিষয়গুলো আপনার ঠিকমতো জানা থাকে তাহলে তো দরকার নেই, তাহলে তো আপনার জন্য জান্নাতের পথ সহজ। কিন্তু যারা এই বিষয়টা মানে সঠিকভাবে জানতে পারেনি বা বুঝতে পারেনি তাদের জন্য এটা খুবই প্রয়োজন। তার কারণ একজন লোক যখন এই বিষয়টা শুধুমাত্র সিম্পল এই বিষয়টা যদি সে সঠিকভাবে বুঝতে পারে এবং এটা উপলব্ধি করে যে আমি যা করছি ভালো এবং মন্দ ইয়াউমুল কিয়ামাহর জন্য আল্লাহ আজ্জা জাল্লার কাছে আমার হিসাব দিতে হবে, আমার আমল আমার সামনে পেশ করা হবে, যদি ফা ইন খাইরান ফা খাইরা ওয়া ইন শাররান ফা শাররা, যদি আমি ভালো করা কাজ করে থাকি তাহলে আমি ভালো প্রতিদান পাব, আর যদি আমি মন্দ কর্ম করে থাকি তাহলে আমার মন্দ প্রতিফল পেতে হবে, বুক করতে হবে। সিম্পল বিষয়টা যদি মানুষ বুঝে নেয় তাহলে তার দ্বারা কোনো মন্দ কর্ম করা, কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কাজ করা তার পক্ষে সম্ভব হবে না। কারণ সে তার সামনে তার নামায় আমলকে দেখতে পাবে, সে দেখবে, সে তার চোখের সামনেই ভেসে উঠবে মিজান। সে উপলব্ধি করবে যে আমি যদিও আমি এই দুনিয়াতে আছি কিন্তু আমার সামনে আমার দাড়িপাল্লা দাঁড়িয়ে আছে, যেখানে আমার একদিকে হাসানাত একদিকে সাইয়াত, আমাকে চেষ্টা করতে হবে আমার হাসানাতের পাল্লা যেভাবে কীভাবে ভারী করা যায় ওই চেষ্টাই আমাকে করতে হবে। এই উপলব্ধিটুকু যদি চলে আসে তাহলেই হয়ে গেল। এর জন্য তাওহীদের বা আকীদার যে জ্ঞানগুলো হচ্ছে এগুলো আসলুল উসুল, এগুলো মানুষের শিকড়ের সাথে সম্পৃক্ত। এগুলাকে যদি এগুলো না থাকে, এই আকীদার জ্ঞান যদি না থাকে তাহলে আপনি ফিকা উসুলে ফিক, হাদিস উসুলে হাদিস যাই আপনি পড়েন না কেন, আপনি যত বড় আল্লামায়ে দাহার হয়ে যান না কেন, না বাহরুল উলুম হয়ে যান না কেন, কোনো কাজ দেবে না। আর যদি এই বিষয়গুলোকে, এই সহজ বিষয়গুলোকে যদি আমরা সঠিকভাবে বুঝি এবং সঠিকভাবে যদি এগুলোকে আত্মস্থ করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের নাজাতের পথ সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।